This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি উইকেন্ড স্পেশাল প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশ। বন্ধু, আপনি আমাদেরকে শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা এই মুহূর্তে আপনার সাথে, শুধুমাত্র আপনারই সাথে, এবং আমি বুঝতেই পারছি খুব ভালোভাবে যে আপনিও আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আর আমাদের তো বলতেই হবে, কারণ সেই মানুষটি তো অপেক্ষায় আছেন, এবং সেই মানুষের অপেক্ষায় আপনারাও আছেন, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। কারণ অলরেডি অনেক SMS আমি পাচ্ছি, আমি কিছু বলবার আগেই অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন গুরু হিতেশাম সম্পর্কে, কেমন আছেন, কি করেছেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, আর কি ড্রেসই বা পরে এসেছেন, কত জিজ্ঞাসা, কত কিছু, কত কৌতূহল, তাই না? সেইটাই, এরকমই হয়, ভালো যাকে বাসেন, ভালো যাকে মনে করেন, যার জন্য তো স্বপ্ন দেখা, তাকে নিয়ে আসলে কৌতূহলের একদমই শেষ নেই, অনেক অনেক কৌতূহল থাকে, অনেক কিছু জানবার থাকে, সব কিছুই জানবো আজকে। আরও আজকে অতীত বন্ধু তো আছেনই, যার পোস্ট অলরেডি আমরা আপলোড করে দিয়েছি ফেসবুকে। সো বন্ধু, অবশ্যই অবশ্যই সেখান থেকে লাইক করবেন, তবে তার আগে ফেসবুকের লিঙ্কটি বলে দিচ্ছি। লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4ঢাকা FM, এবং এখান থেকে আমরা আজকে ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করে দিয়েছি। সো যারা আছেন ফেসবুকে, তারা প্লিজ আমাদের এই পেজে এসে লাইক করুন, এবং আমাদের এই পোস্টে লাইক করুন, এবং কমেন্ট করুন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। এবং বন্ধু চাইলে না, আমরা চাই যে আসলে এই পোস্টটি আপনি ছড়িয়ে দেন সব বন্ধুদের মাঝে। আর আছেন না আমাদের সাথে অনেক বন্ধু যারা SMS এবং কমেন্ট করবো, কারণ আমি আসার সাথে সাথে অনেক কমেন্ট অ্যান্ড SMS চলে এসছে। আর SMS এর কমন যে SMS পোর সেটা নিয়মটা বলে দিচ্ছি, যে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে। এবং আরও একটি কথা, যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার জীবনের কথা, এবং আরও একবার বলি যে ভালোবাসারই গল্পই শুধু বলতে হবে তা কিন্তু না, সেটা যে কোনো কিছুই হতে পারে, আপনার জীবনের গল্প, জীবনের কথা, সফলতার কথা, আরও অনেক কিছু আছে ইন্সপিরেশনাল, যেটা মানুষ শুনলে, যেটা আপনার বন্ধুরা শুনলে অনেক ইন্সপায়ার্ড হবে, মোটিভেটেড হবে, সে সমস্ত কথাও কিন্তু বলতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে। সব কিছুই কিন্তু আপনাদের জন্য ওপেন, প্ল্যাটফর্মটা ওপেন। তো চলে আসুন আমাদের এখানে, নিয়মটা খুবই সিম্পল জানিয়ে দিচ্ছি কিভাবে আসবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার এলাকা, এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, সাথে আপনার বয়সটিও কিন্তু উল্লেখ করবেন, এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। আর ইচ্ছে করলে আপনি কিন্তু সশরীরে আমাদের অফিসে এসেও কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অফিসের অ্যাড্রেসটি খুব সোজা বলে দিচ্ছি, গুলশান 1, নাভানা টাওয়ার, 15th floor, খুব ইজি একটা লোকেশন, আবারও বলছি গুলশান 1, নাভানা টাওয়ার, 15th floor। তো চলে আসতে পারেন এখানটিতে, এসে আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারদের সাথে কথা বলতে পারেন। এবং আরও একটি কথা বলে দিতে চাই, যে আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার নাম, ঠিকানা, এগুলো আপনি হাইড করতে পারেন, একদম টেনশন করবার কিছু নেই যে আপনাকে রিয়েল নাম, অ্যাড্রেস সব কিছু বলে দিতে হবে, আপনি এগুলো চাইলে হাইড করতে পারবেন। তো বন্ধু, কথা হচ্ছে, কথা বলছি, অনেক নিয়মকানুনও জানিয়ে দিলাম কীভাবে কীভাবে কানেক্টেড হবেন। তো অলরেডি অনেকেই আছেন আমাদের সাথে, আমার সাথে এই মুহূর্তে, আর আমি তো আছি শুধু আপনার সাথে, আর সাথেই থাকতে চাই এই এই দিনটার জন্য। এত আগ্রহ, এত অপেক্ষা, এত ভালোবাসা আমার, আমি কি করে বোঝাই, এই দিনটা ছাড়া আমার একদমই চলে না। ওকে বন্ধু, সাথেই আছেন, সাথেই থাকুন, আমি যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আশা করি বিরতিতে আপনি বিরক্ত হবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি।
Dear listeners, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি জেলসা মিলেনিয়াম 200 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ জেলসা মোবাইল কুইজ কনটেস্টে এবারের প্রশ্ন, মোবাইল ফোনের জনক কে? অপশন এ মার্টিন কুপার, অপশন বি মার্ক জুকারবার্গ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ, স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এসএমএস পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি এসএমএস করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Millennium Q100 Smartphone, 5-inch HD on-cell IPS display, 1.3 GHz quad-core processor, 8 megapixel camera, 1GB RAM plus 8GB ROM. Delta Mobile, sharing mind.
ঘোড়ার ডিঙিয়েই ঘাসে হবে জি, ঠিকই শুনছেন, পুরনো প্রবাদটাকে একটু রিডিফাইন করলাম আর কি। যাবে না, চলবে না, পারবে না, এই শব্দগুলো লাইফকে ব্যাকডেটেড করে দেয়। কখন ঘোড়া সরবে তারপর গাছটা সারবেন, এত টাইম তো লাইফে নাই। তাই আমি বলি ঘোড়ার ডিঙিয়েই ঘাস খেতে হবে।
এভাবে আপনিও লাইফটাকে নিজের মতো রিডিফাইন করেন, তাই আপনার জন্য কমপ্লিটলি রিডিফাইন্ড মোবাইল সলিউশন এইস। আছে রিডিফাইন্ড মোবাইল বান্ডল, হ্যান্ডসেট ডিসকাউন্ট, লয়্যালটি রিওয়ার্ড সহ অনেক অফার। আরো জানতে ভিজিট ace.robi.com.bd অথবা কল করুন 01883223223।
এইভাবে সুন্দর মুহূর্ত গুলো মিস করতে না চাইলে আজ কিনে ফেলুন সুপার ফাস্ট স্যামসাং গ্যালাক্সি J2 2016। এতে আছে TFT বা টার্বো স্পিড টেকনোলজি যা আপনার র্যাম ফ্রি রাখবে এবং অ্যাপ বা গেম চালু করবে 40% কম সময়ে। সুপার ফাস্ট স্পিড এর সাথে লেটস গ্লো উইথ স্যামসাং গ্যালাক্সি J2 2016। জয় হবার সময় এখনই।
Welcome Bangladesh, Zeta Mobile Quiz Contest.
Dear listeners, quizে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zeta Millennium 200 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ Zeta Mobile Quiz Contest-এ এবারে প্রশ্ন, মোবাইল ফোনের জনক কে? অপশন এ মার্টিন কুপার, অপশন বি মার্ক জুকারবার্গ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এসএমএস পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি এসএমএস করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Millennium Q100 Smartphone, 5-inch HD on-cell IPS display, 1.3 GHz quad-core processor, 8 megapixel camera, 1GB RAM plus 8GB ROM. Delta Mobile, sharing mind.
Dhaka FM.
Bhalobashar Bangladesh. ওয়েলকাম ব্যাক বন্ধু, শুনছেন ভালোবাসার বাংলাদেশ উইকেন্ড স্পেশাল শো, আপনার পছন্দের শো, আপনার ভালো লাগার শো। আর আপনি শো জুড়ে আপনার যেই পদচারণা, যে ভালো লাগা ভালোবাসা, সেই সমস্ত কিছুই আমি জানি এবং জানতে হয়, কারণ আপনি জানান, আপনি SMS করেন, আপনি কমেন্ট করেন, আপনি রাত বিরাতে ছুটে আসেন আমাদের এখানটাতে আপনার ভালোবাসা জানাতে। তো না জেনে আর উপায় আছে, জানতে তো হবেই। আর বন্ধু অনেক কিছুই আরও জানাবো, যেমন এই মুহূর্তে আমার সাথে আছেন স্পর্শ, অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু অনেকগুলো ডট দেওয়া, যাই হোক আর একটু ডিটেলসে পড়বো কারা কারা আছেন। যেমন মোহাম্মদ রুবেল আছেন আমাদের সাথে, ওকে, এই মুহূর্তে আছেন শামীম হোসেন, উনি একজনকে ভালোবাসেন সেই কথাটি জানিয়েছেন। প্রিন্স আছেন, আছেন আমাদের সাথে সেলিম হোসেন জীবন, ওকে, আর আছেন আমাদের সাথে জাকির হোসেন, রানা খানও যুক্ত হয়েছেন, হাই জানিয়েছেন, হ্যালো। অ্যান্ড আছেন আব্দুর রহমান বিশ্বাস, আছেন আমাদের সাথে নিয়ামুল ইসলাম নিশাত, কেমন আছি আমরা এটাই জানতে চেয়েছি, এই মুহূর্তে তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আছেন এই মুহূর্তে জালাল আহমেদ রানা, গুরু কেমন আছেন জানতে চেয়েছেন, এবং আছেন আমাদের সাথে নুরান, ওকে, এই ওকে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে আজিজুল হক, এবং আছেন মিনারুল, আছেন শুভ, এবং আলামিন হোসেনও আছেন শুনছেন যশোর থেকে, আর এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে আরিফ হোসেন, তৌহিদুল ইসলাম আছেন, আছেন জালাল আহমেদ রানা, অধীর, ওকে, অধ্রি ইসলাম আছেন আমাদের সাথে, আছেন অধি আহমেদ, এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুফেদুল ইসলাম, এবং আছেন আমাদের সাথে ওকে মায়া, মায়া যুক্ত হয়েছেন আছেন শহীদুল ইসলাম এবং এস এম এস এ দেখি কারা কারা আছেন। এতক্ষণ কমেন্টস পড়লাম, একটা রিফ্রেশ দিয়ে দেখি নেই। আছেন এই মুহূর্তে আমাদের সাথে রেজন ময়মনসিং থেকে। রেজন, ওয়াও, উনি কাকে ভালোবাসেন সেটাই জানিয়েছেন ওকে, কিন্তু নামটা লেখেননি। উর্মি আছেন আমাদের সাথে, উনি চিটগাং থেকে যুক্ত হয়েছেন। আছেন এই মুহূর্তে আমাদের সাথে উৎপল রয়, লালমনির হাট থেকে জয়েন করেছেন আমাদেরকে, এবং ফাহাদ আছেন ফার্মগেট থেকে, উনি আমাদেরকে শুনছেন। তন্ময় আছেন গাজীপুর থেকে, ওকে, এইচএসসির এক্সামের রেজাল্ট দিল সেটাই জানিয়েছেন, ও কনগ্রাটস, নিশ্চয়ই অনেক ভালো করেছেন। অ্যান্ড মোহাম্মদ মেহেদি হাসান আমাদের সাথে আছেন কুমিল্লা থেকে, ওকে, এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ইকবাল রাজশাহী থেকে আছেন আমাদের সাথে, সোমা, উনিও ঢাকা থেকে যুক্ত হয়েছেন, এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন বসির চিটগাং থেকে। সো বন্ধু, যারা আমাদের সাথে কানেক্টেড হতে চান এস এম এস এবং কমেন্টের মাধ্যমে, এবং চাইলে আপনি আমাদেরকে ফোনও করতে পারেন, অথবা আপনার ফোন নাম্বারটি এবং নামটি আমাদেরকে জানাতে পারেন। সবকিছু আমি বলে দিচ্ছি কিভাবে, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠাতে পারেন, অথবা আপনার ফোন নাম্বার এবং নামটি লিখেও পাঠাতে পারেন 6260 এই নাম্বারটিতে, আমরা স্টুডিও থেকে আপনাদেরকে ফোন করব। এবং বন্ধু, আপনি আমাদের যে ফেসবুকে ফ্যান পেজ আছে সেখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি কানেক্টেড থাকবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে, এবং শেয়ারও করতে পারেন পোস্ট আপনার বন্ধুদের কাছে। সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। সো আপনি এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ করলেই ঢাকা এফএম এর পেজটি চলে আসবে, যেখানে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ 74,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, বরাবরের মতো রিকোয়েস্ট করবো যে সেখান থেকে আপনি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। আর যে পোস্ট আমরা অলরেডি আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে, তো সেখান থেকে আপনি আপনার কর্মকাণ্ড চালাতে থাকবেন লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না, কারণ সময় এসে গেছে।
চলে এসো বন্ধু, মাটির টানে তার আনন্দের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা মতো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সকলের জন্য অনেক অনেক প্রার্থনা, ভালোবাসার ফেরিয়ে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা। কে কে প্রেমে পড়েছে, কার ভালোবাসার অসুখ হয়েছে?
অনেক বন্ধুই তো জানাচ্ছেন আমার ভালোবাসার মানুষ অমুক তমুক অনেক দূরে আছে, ভালো লাগছে না, মন খারাপ লাগছে।
কার কার মন খারাপ হয়েছে, যাদের মন খারাপ আছে, মন ভালো সেকেন্ডের মধ্যে করতে চায়, তার জন্য তো টোটকা একটাই, সেটা হচ্ছে মেঘলার হাসি। 1 2 3 গো মেঘলা। কিভাবে পারি এক নোকটা এদিক ওদিক না করে একই রিদমে ঠিক প্রিসাইজলি একই হাসি বারবার দিতে? যে তো মেঘলা, আমার জন্য একবার 1 2 3 গো।
ওকে,
আমরা চলে যাচ্ছি যারা যারা প্রেমে পড়েছে তার খবর নিতে। ভালোবাসার ফেরিওয়ালা গুরু এতেশাম নার্দকে ধরে বলে দেওয়ার চেষ্টা করবে কি কি অসুখ তার হয়েছে। তো তোর ভালোবাসারে বাতি ঘরের ফোন নাম্বারটা একটু জানিয়ে দে, নাকি জানানো দরকার নেই? এমনি ফোন চলে আসবে,
অনেক ফোন চলে আসে এবং আছে লাল বাতি সবসময়।
আমরা ফোন নিই, দেখি কার কি হয়েছে।
ওকে, তারপরে নাম্বার আরেকবার বলে দিতে চাই, 0961904904 0961904904। আমাদের লিসেনার পাওয়ার শুরু হয়ে গেছে, আপনি ফোন করতে পারেন অথবা আপনার ফোন নাম্বারটি এবং নামটি আমাদেরকে 16260 তে সেন্ড করতে পারেন। ওকে, আচ্ছা ফোন আসতে থাকুক, আমরা কিছু টেক্সট অ্যান্ড কমেন্ট নিতে থাকি। তাহমিদ আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন, ওকে, রুদ্র আছেন এই মুহূর্তে মিরপুর থেকে, জাহাঙ্গীর আছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে, সীতা আছেন খুলনা থেকে এবং আছেন বিলাস মগবাজার থেকে। উর্মি লিখেছেন চিটগাং থেকে যে আমি একজনকে ভালোবাসি কিন্তু ওই একই কমন কোশ্চেন, ভালোবাসা কেন এত কষ্ট, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই কি তোমার কাছে ছুটে আসি?
বাহ, সবকিছুর উত্তর তো তার কথার মধ্যেই আছে। তো তুমি এইভাবে ভালোবাসতে থাকো উর্মি, ভালোবেসে কষ্ট পেতে থাকো, এবং তুমি যেহেতু নিজেই বলেছো কষ্ট পেতে তুমি ভালোবাসো, তো ভালোবাসা এবং কষ্ট পরস্পরের সম্পূরক হয়ে তোমার জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে বেড়ে থাকুক। এবং আমি চাই যে ভালোবাসায় কান্না না হয়, বরং ভালোবাসা আনন্দ অশ্রু তোমার চোখ দিয়ে নেমে আসুক। যারা যারা আমাদের সাথে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, উই আর রিয়েলি প্রাউডলি সেইড 55 ডিস্ট্রিক্টস উই অলরেডি বিন কভার্ড বাই ঢাকা 90.4, ঢাকা FM 90.4, 55 ডিস্ট্রিক্টস, 11 ক্রোর পিপল অলরেডি আমাদের বৃহত্তম বাংলাদেশের এই নেটওয়ার্কের আওতায়। তো সবার কাছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে এখন এই মুহূর্তে ভালোবাসার বাংলাদেশের ইথারের মাধ্যমে, ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে এই আমাদের কণ্ঠস্বর, আমাদের ভালোবাসার কথোপকথন। এবং সেই সাথে দেশের বাইরে থেকে আছেন যারা, তারা শুনছেন ইন্টারনেট স্ট্রিমিং এর মাধ্যমে www.thakafm904.com। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, সবার সমর্থন সাথে নিয়ে আমরা শুরু করেছি আজকের অনুষ্ঠান। আমরা কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব মেঘলার মধ্যে।
এক্স্যাক্টলি, এবং কি বলবো, আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ফোন লাইনটি একটু ট্রাবল করছে।
আচ্ছা, তাহলে কি আমরা ফোন পাচ্ছি না এখন? নিতে
এই মুহূর্তে নিতে পাচ্ছি না, আমাদের টেকনিক্যাল টিম বাইরে গেলেন।
আচ্ছা, কিছু টেক্সট নেই, তার মধ্যে যদি আমরা উই ক্যান ফিক্স আওয়ার প্রবলেম দেন, আমরা কিছু ফোন কল নিয়ে আজকের ডেডিকেটেড যে হট সিট যিনি অলঙ্কৃত করেছেন অলরেডি, তাকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবো।
ডেফিনেটলি, শারমিন আছেন আমাদের সাথে রংপুর থেকে, এবং আছেন এই মুহূর্তে আফরিন স্মৃতি, উনি যাত্রাবাড়ি থেকে যুক্ত হয়েছেন। উনি জানিয়েছেন উনি একজনকে খুব ভালোবাসেন, কিন্তু উনি মানে ভালোবাসার মানুষটি উনাকে খুব কষ্ট দেয়, কেন?
না, এটা ঠিক না, কারণ আফরিন না, ভালোবাসার কষ্টের কথা যে কথাটা বলা হচ্ছে, যে এই সময়টা বড় বেশি ইম্পর্টেন্ট আফরিন। এবং তুমি যাকে উদ্দেশ্য করে বলেছো, জানি না তার নামটাই বা কি, তাকে উদ্দেশ্য করে আমি বলি যে এই সময়গুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন পশ্চিম আকাশের সময়, মানে বয়সের এই মুহূর্তগুলো ঢুলে পড়বে না, তখন ভালোবাসার এই তীব্রতা, ভালো লাগার এই তীব্রতাগুলো কিন্তু কমে আসে। তো এখন নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি কম হয়, শুধুই ভালোবাসাময় হয়ে উঠুক তোমাদের সময়। এবং সত্যি ভালোবাসার মহত্বে বহিয়ান হয়ে উঠো প্রত্যেকটি মুহূর্ত। দেখবা যে এটাই পুঁজি হয়ে থাকতেছে, যখন দুজন বুড়াবুড়ি হবে তখন হয়তো গল্প করে কাটাবে, এবং এই ভালো লাগা মুহূর্তগুলোর কথাই বারংবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করবে।
অনেক চমৎকার করে বলেন, সেভাবেই আরো একবার বলেন। এবং প্লাবন সরকার জানতে চেয়েছেন যে গুরু লাভ আর আবেগ কি, মানে কিভাবে বুঝবো কোনটা ভালোবাসা আর কোনটা আবেগ?
ভালোবাসার মধ্যেই তো অ্যাকচুয়ালি আবেগের অবস্থান, আবেগ থেকে কিন্তু বিচ্ছিত কিছু নয় ভালোবাসা। তবে কোয়েশ্চেনটা হয়তো সঠিক হয়নি, কোয়েশ্চেনটা হয়তো এটা বলবার চেষ্টা করেছেন যে কোনটা ভালোবাসা আর কোনটা মোহ। ভালোবাসা সেটাই যেটা এক্সিস্ট করে, মোহ সেটাই যেটা মোহাচ্ছন্ন হয় বা মোহটা ভেঙে যায় বা মোহটা কাটিয়ে উঠতে পারে সহজে মানুষ। কিন্তু ভালোবাসা এমনই এক নেশা, এমনই এক আসক্তি, যা কখনোই মানুষের কাছ থেকে সরে যায় না, চলে যায় না, বা কখনো ফেড হয় না।
এক্স্যাক্টলি, আর ফোনটা ফিক্স করতে চাচ্ছি, এখন দেখা যাক কি হয়। আর বন্ধু টেক্সট করছেন, কমেন্ট করছেন, আমি এর মাঝে টেক্সট করবার আগে আরেকবার নিউজ বলে দিতে চাই যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে।
তার আগে আমি একটা ছোট্ট আপডেট দিয়ে দিই মেঘলা। আমরা লাস্ট প্রোগ্রামটা করেছিলাম যে যুদ্ধ অবস্থার ভিতর দিয়ে মেয়েটি বেড়ে উঠছে একদম ছোটবেলা থেকে, মাত্র 12-13 বছর বয়সেই বিয়ের সিঁড়িতে বসতে হয়, এবং তারপর থেকে তার যুদ্ধ চলতে থাকে। ফাইনালি মেয়েটি বাড়ি থেকে বের হয়ে আসে এবং তার পরিবারের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন হয়। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার চেষ্টা করি বাবা এবং মেয়ের সাথে, মেয়ে এবং মায়ের সাথে সম্পর্কটা আবার রিকানেকশন এস্টাবলিশ করতে। এটা তো আমরা করতে পারি ঠিকই, কিন্তু আমি যতটুকু ফলো আপ নিয়ে জেনেছি গত এক সপ্তাহে মেঘলা, সেটি হচ্ছে যে এখনো রিলেশনশিপটা অলরেডি ঠিক হয়েছে, কথা বলা চলছে, সবকিছুই ঠিক আছে, বাট যে উদ্দেশ্যে মেয়েটি এত দূর পথ পাড়ি দিয়ে এসেছে, সেই নতুন করে পড়ালেখা করার যে সুযোগ ঢাকায় থেকে, সে ব্যাপারে এখনো বাবার আপত্তি আছে, মেয়ের পরিবার থেকে আপত্তি আছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিও আশায় আছি, আমি এখনো হাল ছেড়ে দিইনি, আমি অনেক অপটিমিস্টিক, সেই কারণে এখনো ভরসা করছি যে যেহেতু মায়ের সাথে বাবার সাথে মেয়ের সম্পর্ক হয়েছে, তো এই সম্পর্কটা যদি আরেকটু ঘনীভূত হয়, তাহলে আমার মনে হয় যে রাগ, ক্ষোভ, অভিমান থেকে
আপাত দৃষ্টিতে বাবা এবং মা বলবার চেষ্টা করছেন যে এই পড়ালেখার কারণে এত কিছু হয়েছে, তো আমি ঢাকায় রেখে মেয়েকে পড়ানোর সুযোগ আর দিতে পারবো না। আমার মনে হয় ব্যাপারগুলো সেটেল ডাউন হয়ে যাবে যখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির পরিমাণ কমে আসবে। কথা বলা যেহেতু সব শুরু হয়েছে, সম্পর্কটা যেহেতু আর একটু ঘনীভূত হলে তখন হয়তো এই সমস্যাগুলো থাকবে না বলেই আমি বিশ্বাস করি।
অবশ্যই তাই, আমরা সে কামনা করছি আমাদের প্ল্যাটফর্ম থেকে। আর বন্ধু যেটা বলছিলাম, নিয়মটা বলে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। সো আবারও বলছি, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে FM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর পেজটি চলে আসবে আপনার সামনে। এবং যেখান থেকে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ হচ্ছে 74,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, সেখান থেকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশের, সো সেখান থেকে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আমরা ফোন ফিক্স করতে পেরেছি।
ওকে, আমরা কিছু ফোন কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু, ফয়সাল বলছিলাম আবার।
কাইফা হালুকা কুল্লু কাশ, মাফি মুশকিল।
ফয়সাল গুরু,
যেমন রেখেছো বন্ধু, তোমাদের কথা শুনলে আসলে দেখছিস কি কই গেল। ফয়সাল আসনি
গুরু?
আচ্ছা আচ্ছা, সেটাই বলছিলাম ফয়সাল, তোমরা যখন কথা বলো এত উচ্ছ্বাস যখন দেখি, আমার মতো বুড়া জবুথবু মরা মানুষের হৃদয়ও কিন্তু শক্তি চলে আসে। কেমন আছো ফয়সাল? হ্যাঁ প্লিজ বলো
গুরু। একটা বিষয়ে, আমি আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা ছিল, বা আমি আসতে পারতেছি না বিভিন্ন ঝামেলার কারণে। আর আমি চেষ্টা করবো আগামী দু তিন সপ্তাহের মধ্যে আপনার এখানে আসতে গুরু। আমি অনেক এক্সাইটেড গুরু যে আপনার সাথে আমার কবে দেখা হবে গুরু। আমি আসলে বিভিন্ন ঝামেলার কারণে গুরু আমি আসতে পারতেছি না গুরু।
আমিও এক্সাইটেড, আমিও এক্সাইটেড। আমি জানো জগুথবু হয়ে অনেক ক্লান্ত শরীরে স্টার্টিং তো দিই প্রোগ্রামের, বাট তোমাদের মতো মানুষজন যখন এভাবে আমাকে ইন্সপায়ার করে, উচ্ছ্বাস দেখায়, অটোমেটিক আমার শরীরের মধ্যে শক্তি ভর করে। কিছুক্ষণ আগে দুবাই থেকে একজন ফোন দিয়ে এভাবে উচ্ছ্বসিত হয়ে কথা বলবার চেষ্টা করছিলেন অফ ইয়ারে, তো ভালো লাগে। হ্যাঁ প্লিজ ফয়সাল, প্লিজ।
বৃষ্টি লাগে বড় মিষ্টি যদি তুমি থাকো পাশে, ইচ্ছে মতন ভিজব দুজন যদি ডাকো ভালোবেসে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ, থ্যাংকস তো আমি তোমাকে দিব। সাধারণত সব গান মেয়েদেরকে মানুষ শোনায়, তুমি আমাদেরকে, আমি ছেলে আমারই শোনায় দিলে। এজন্য কেউ আবার কনফিউজ হয়েও না যে রিলেশনশিপ এখানে অন্য কোন মাত্রা পেয়েছে। এটা আসলেই গুরু এদের সাম এবং সেই সাথে ফয়সাল নামের এই মানুষটির দারুণ এক ভালোবাসার সম্পর্ক। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম গুরু, ভালো আছেন?
কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
কে বলছেন, কোথেকে বলছেন?
আমি কুমিল্লা থেকে বলছি, সাইফুল ইসলাম।
সাইফুল, কখনো প্রেমে পড়েছেন?
জি
বলি, কখনো কি প্রেমে পড়েছেন?
জি গুরু, আমি আপনাকে স্পেশালি কিছু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম।
বলেন স্পেশাল কথাটা।
আমি বলছিলাম এখন, হ্যালো,
আমি শুনতে পাচ্ছি, মনোযোগ দিয়ে শুনছি, সাইফুল প্লিজ বলুন।
বলছি বর্তমান জামানাতে, হ্যালো,
আমি শুনতে পাচ্ছি, সাইফুল প্লিজ বলুন।
বলছি বর্তমান
লাইনটা আনফরচুনেটলি কেটে গেছে যখন কল ড্রপ হয়।
আমি কয়েকবার এটা নিলাম কথাটা শুনবার জন্য। এনিওয়ে সাইফুল, নেক্সট টাইম নেক্সট ফোন কল, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
খুলনা থেকে বলছি, আমার নাম হলো রাব্বুল হোসেন।
আব্দুল হোসেন?
রাব্বুল হোসেন, জি।
ও রাব্বুল হোসেন, রাব্বুল কেমন আছেন?
আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মেঘলা কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
মেঘলাকে এত খোঁজ করলেন সে হাসিটার জন্য?
জি
শুনতে যাচ্ছেন, সুইট লাগে না কুইট লাগে?
জি
কুইট লাগে। মেঘলা, তোর হাসি শুনে যে কোনো মানুষ কুইট হয়ে যায়, মানে ভালো লাগায় মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়, কুইট মানে তো নাই না, তখন সাথে সাথে সে একটা টুইট করে রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল স্মাইল, দে একবার দে রব্বুল রব্বুল হাসান রাইট খুলনার রব্বুল হাসান এই সুইট হাসিটা শুনে এখনই কুইট করবে, ওয়ান টু থ্রি গো দিস ফর ইউ রব্বুল, ওকে পরবর্তী ফোন কলে আমরা যাব।
কে আছেন দেখে নিচ্ছি, শুনে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের সাথে কারা কারা আছেন এই মুহূর্তে।
সালাম আলাইকুম,
ফোন কল
করে তানভীর, তানভীর তানভীর রাজশাহী থেকে তানভীর বলতেছিলাম, গুরু
তানভীর আমি কি আর জে তানভীরের কথা সাথে কথা বলছি এখন? আর জে তানভীর, আমি পদ্মা রেডিওর তানভীর, তার সাথে কি কথা বলছি?
আমি সেই তানভীর,
আচ্ছা আচ্ছা, এনিওয়ে ভেরি গুড টু সি যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। রাজশাহী কোথায় বাসা?
রাজশাহীতে কাটাখালীতে বাসা।
কথাগুলো জমে উঠতেছিল রে, মিস করলাম এই কথোপকথনটা। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন গুরু?
আছি, ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
জি মামিসিং থেকে মোশারফ বলছিলাম।
এই মোশারফ, কি খবর?
জি গুরু অনেক ভালো, আপনি ভালো আছেন তো?
আছি, বাট মামিসিং যাওয়া হলো না মোশারফ, আমার বড় ইচ্ছা মামিসিং যাওয়া।
জি আসেন একদিন আমাদের এখানে,
যাব একদিন সময় করে মোশারফ।
মেঘলা বাবু কেমন আছে?
আবার মেঘলার খবর, মেঘলা
আলহামদুলিল্লাহ
ভালো। পাগল করে রাখছস রে গোটা বাংলাদেশে মেঘলা। এই কারণে যে তোর হাসিটার যদি ব্র্যান্ডিং করে সেটা কিন্তু আমি এতে সম্পর্ক করি।
অলরেডি হয়ে গেছে,
ইটস ব্র্যান্ডেড রাইট?
হ্যাঁ।
তো তুই তোর অনুমতি ছাড়া তোর হাসিটা কেউ কোথাও যেন বাজাতে না পারে।
হ্যাঁ
এটা যদি রয়্যালিটি তুই দাবি করিস তাহলে তোর জীবন আর অভাব থাকবে না। ওকে মোশাররফ, ওহো কেবল জমতেছে কথাগুলো,
কেন যে এরকম হয়?
কেন যে ওকে নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যাঁ
বলছিলাম যে
মেঘলাপু কেমন আছে?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যাঁ মেঘলাপু ভালো আছেন?
জি ভালো আছি, আশা করছি উনি অনেক ভালো আছেন।
রবিউল আছে?
কল আবার ড্রপ হয়ে গেছে।
আচ্ছা লাস্ট ফোন কল, মেঘলা শুরু করা উচিত অনুষ্ঠান।
এক্স্যাক্টলি, দেখি কে আছেন এবার আমাদের সাথে।
হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো।
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি ময়মনসিং থেকে শামীম রাজা।
শামীম কেমন আছেন? আমাদের আয়োজন সবকিছু কেমন লাগে আপনার কাছে?
প্রথম শোনা, আর নাম্বারটা খুব কষ্ট করে আমার মানে টাইপ করতে হয়েছে আর কি।
খুব খারাপ
পরিস্থিতি আর ফ্যামিলিগত প্রবলেম, এই জন্য আর কি। তো এর মধ্যে অনেক সমস্যা এই সেই আর কি।
স্বামী, ভালোবাসা কিন্তু কখনোই ব্যর্থ হয় না। সত্যি যদি মন থেকে তুমি ভালোবেসে থাকো, সত্যি যদি মন থেকে মেয়েটির প্রেমে পড়ে থাকো, সেটা কখনোই কিন্তু ব্যর্থ হয় না, কখনোই কিন্তু এই ভালোবাসা নষ্ট হয়ে যায় না। তবে আমি বিশ্বাস করি কি জানো, যে ভালোবাসা এমনই একটা ব্লেসিং, স্রষ্টার এমনই এক রহমত। আমি যে বারবার বলি যে যার্রা পরিমাণ রহমত যদি স্বর্গ থেকে কোনো না কোনো ভাবে পৃথিবীতে চলে আসে, সেটির নামই হচ্ছে ভালোবাসা, সেটির নামই হচ্ছে প্রেম, মহব্বত, এশক। সেই প্রেমময় সম্পর্কটাকে কষ্টের মধ্যে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না। যে সম্পর্কটা ঘিরে দুইটি পরিবারের মধ্যে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক হওয়ার কথা, সেটা যদি নষ্টই হয়ে যায়, তাহলে তো সেই ভালোবাসা ভালো লাগার চাইতে কষ্টের কারণ বেশি হয়ে যায়। তো এটা নিয়ে আফসোস করো না ভাই, বাট যাকে তুমি ভালোবেসেছো, যার জন্য তুমি প্রেমে পড়েছো লাস্ট 5 বছর, সেই প্রেমটা অবশ্যই কখনো মিথ্যা হয়ে যাবে না। শামিম ভাই আমার, মন ছোট করো না, কষ্ট যদি পাও তাতেও আমি সেখানে দোষ দিব না। জীবনের শেষ দিন পর্যন্ত বুকের কোনো একটা কর্নারে এই প্রেমময় মুহূর্তের অনুভূতির কথাগুলো তুমি লালন করো, বাট বৃহত্তর স্বার্থে, দুই পরিবারের ভালো লাগার স্বার্থে, বাবা মা ভাই বোন সমাজ সবকিছুর স্বার্থে, আপাত দৃষ্টিতে এই সম্পর্কটার কথা ভুলে থাকো। বাট প্রেম কিন্তু মন থেকে একেবারেই মুছে ফেলো না। তোমার এই ভালো লাগা মন্দ লাগা এই কষ্ট লাগা সবকিছু তোমার মনের কোন একটা কর্নারে যত্ন করে রেখো।
হ্যাঁ আচ্ছা গুরু, হ্যালো
বলো।
আসলে মানে আমি আপনার সাথে দেখা করতে চাই। আর এটা আমার খুব আশা, হ্যাঁ আপনার সাথে দেখা করি, কিছু কথা বলি, আর অনেক কিছু বিষয় আর কি শেয়ার করার জন্য।
ওকে তুমি চলে আসো, অবশ্যই তোমার সাথে আমি সময় দেব, বাট কন্ডিশন একটাই, অনুভব করার চেষ্টা করছি বাবজান, অনুভব করার চেষ্টা করছি, বাট আমি চাইবো সাথে সাথে কখনোই যেন এই কষ্ট তোমাকে ভাসিয়ে না নিয়ে যায়, সেই অনুরোধটা আমি করতেছি। ঠিক আছে শামিম,
কিভাবে যোগাযোগ করব কিভাবে আপনার সাথে, মানে সেটা মানে কিভাবে আসলে
আমার তো ডেস্টিনি একটাই, নাবানা টাওয়ার 15th ফ্লোর গুলশান এক, আসলেই দেখা হবে। বাট অনুরোধ একটাই, কখনোই এতখানি কষ্ট পেও না যে কষ্টের মধ্যে তুমি নিজেকে ভাসিয়ে দাও। আপাত দৃষ্টিতে কষ্ট হচ্ছে খুবই স্বাভাবিকভাবে, মনের কোনো একটা কর্ণারে তোমার ভালোবাসার মানুষের অনুভূতিকে তুমি লালন করো। এবং আমি দোয়া করি, আমি প্রার্থনা করি, যেমন মানুষ তুমি ভালোবাসতে চাও, যেমন মানুষের সাক্ষাৎ তুমি আশা করো, স্রষ্টা যেন তোমার ভালোবাসা প্রতিস্থাপিত করে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসে কোনো না কোনো রূপে, অন্য কোনো রঙে। ভালো থেকো শামিম, জীবনটাকে অনেক বড় করে বেছ, তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা। ওকে আমরা লাস্ট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার কথা খুবই আস্তে শোনা যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ওকে আচ্ছা লাস্ট ওয়ান, ওকে লাস্ট ওয়ান। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
আমি সাইবুল ইসলাম বলছি নারায়ণগঞ্জ থেকে।
সাইবুল সাহেব খবর কি? জি বলেন সাইবুল সাহেব, প্লিজ বলুন।
গুরু কেমন আছেন?
জি ভালো আছি, আপনি কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ।
সাইফুল,
আপনার সাথে কথা বলার জন্য অনেকদিন অপেক্ষা করতেছি, কিন্তু নাম্বারটা আমি কোথাও পাই নাই।
এই তোর নাম্বার দিছি কেন?
নাম্বার তো সবসময় বলছি।
একটা মানুষ সাইফুল, আমি একটু বকে নিই আগে, এই যে মানুষটা দিনের পর দিন চেষ্টা করতেছে কথা বলার জন্য, সামান্য একটা কাজ নাম্বারটা দেওয়া, সে নাম্বার তো দিতে পারিস নি?
আমি বিশাল বড় একটা ভুল হয়ে গেছে।
ওকে ভুল স্বীকার করেছে মেঘলা, সাইফুল বলুন এবার।
ওকে
কি না বলেন, না আমি ছাড়বো না, না আপনি বলেন ওকে কি ঠিক আছে নাকি আরো দু চারটা ই করবো ওকে অপদস্থ করবো। মেঘলা তো বলতেছে যে আমার গোটা গাল ব্যথা করতেছে আস্তে আস্তে। এনিওয়ে হাসিটা দিয়েই আমরা আজকের মূল অনুষ্ঠানে ফিরে যাবো সাইফুল, বাট আমার যে একটা জিনিস জানবার ছিল আপনার কাছে। বলি লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবেন? এই তো এটাই তো প্রবলেম বলছি যে লুকিয়ে লুকিয়ে প্রেম আর কতদিন করবেন?
হ্যালো
বলছি যে কতদিন আর লুকিয়ে লুকিয়ে প্রেম করবেন যাকে ভালোবাসেন বলে ফেলেন?
ও গুরু আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে বাচ্চা আছে, আমার নাম সৌরভ, আমার নাম ছেলের নাম সৌরভ।
আচ্ছা সাইফুল আর ফিরিস্তির দরকার নেই, ধরা খাইছি আমি আপনার নাতে।
আমার ওয়াইফের নাম শিল্পী ইসলাম।
আচ্ছা আচ্ছা না সেইটাই তো, ভাবিকে কি কখনো বলেছেন যে শিল্পী আমি তোমাকে অনেক ভালোবাসি?
হ্যাঁ গুরু বলছিলাম, কিন্তু মানে লুকি লুকি অনেক কিছু বলে, কিন্তু আপনার অনুষ্ঠান ওকে শোনার জন্য অনেকবার বলছিলাম কিন্তু সে শোনে না, তারপর আমি অনেকবার বলছিলাম। হ্যাঁ
ওকে সাইফুল
আপনার সাথে কথা বলে
সাইফুল আপনি ভালো থাকেন। আপনাদের মতো একেবারে সাদা মনের মানুষগুলো বড় বেশি কমে আসতেছে দিনকে দিন। আর একটা ওকে লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম গুরু।
জিদি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি দয়াল সিলেট ক্যাম্প থেকে বলতেছি।
সিলেট ক্যাম্প থেকে দয়াল।
গুরু আপনি ভালো আছেন?
আছি ভালো, আমার ভাই আছে সবে ওই এলাকাতে, ইনফ্যাক্ট আপনাদের ক্যান্টনমেন্টেই থাকি।
হ্যাঁ গুরু আজকে আমি ফার্স্ট আপনার কল দেওয়ার চেষ্টা করলাম এবং অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, কলটা গেছে আমি খুব খুশি। গুরু আমি একজনকে ভালোবাসি গুরু, সে রংপুরে আছে।
আচ্ছা তার কাছে আমি খবর পাঠিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেল তো যাচ্ছে। আপনি আকাশে যে শুনুন দয়াল সাহেব, দয়ালই তো নাম না?
হ্যাঁ
দয়াল। আকাশে যাচ্ছে পূর্ণ চন্দ্রিমা দারুণ জ্যোৎস্না, আপনি কি দেখেছেন? ঢাকা শহরে বাড়ির ফাঁক দিয়ে তো আমরা জ্যোৎস্না দেখতে পাই না, দয়াল আপনি কি দেখেছেন আজকে জ্যোৎস্না? ওকে ওকে আমি এই জ্যোৎস্নার গানটা একটু শুনে নিয়ে দয়ালকের জন্য, দয়ালের সেই প্রেমিকার কাছে যে আছে রংপুরের কোন এক প্রত্যন্ত অঞ্চলে, সিলেট থেকে এক রাশ জ্যোৎস্না পাঠিয়ে দিচ্ছি দয়ালের প্রেমিকার কাছে। ও চাঁদ সামলে রাখো জ্যোৎস্নাকে, যদি পাস, অথবা চাঁদ সম্পর্কিত কিছু একটা।
আমার এই গানটা মনে পড়ছে হঠাৎ করে।
দে প্লিজ নো প্রবলেম, অন দয়ালস বিহাফ এই গানটা পাঠিয়ে দিচ্ছি তার প্রিয়তম মানুষটির কাছে, তার ভালোবাসার মানুষটির কাছে, তার কলিজার টুকরার কাছে, যার কথা চিন্তা করে দয়াল দুটি পাতার একটি দেশ নাকি সিলেটকে কি বলে, দুটি কুটির
দুটি পাতা
কেন বলতে পারিস না,
দুটি পাতা একটি কুড়ি,
হোয়াটএভার, সেই দেশ সিলেট থেকে যেখানে পাতার ভেতর দিয়ে সেই গাছের ফাঁক দিয়ে গলে আসা চাঁদের আলো ভাসিত করেছে সেই দয়ালকে, পাগল করে তুলেছে তার ভালোবাসার মানুষের কথা চিন্তা করে, শুধু রংপুরে থাকা সেই মানুষটির কাছে পাঠিয়ে দিলাম এই গানটি।
আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত তুমি কো জাগরি আকাশ, আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত তুমি কো জাগরি আকাশ। I'm শেষ বিকেলে উধাও সাগর তুমি অঢেল নিলে আমি অস্তরাগ শেষ বিকেলে তুমি কথা না রাখা নিরালা দুপুর
ফয়সাল ছিল না হ্যালো সালাম আলাইকুম আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বলছেন সুদূর রংপুর থেকে রাইট কাদের দয়ালের ভালোবাসার মানুষটি থেকে রংপুর একটু কাইন্ডলি ওর কাছে পৌঁছায় দিন খবরটা যে দয়াল খুব মিস করতেছে তাকে এবং তাকে প্রচন্ড রকম ভালোবাসে হ্যাঁ আপনাদের রংপুরে থাকে আর কি দয়া করে তথ্যটা পৌঁছে দেন
জি গুরু আপনার মানে রংপুরের আঞ্চলিক ভাষা একটু বলতেন যদি
বলতে পারলে ভাবছেন খুব ভালো লাগতো বাট আমার আসলেই সে এক্সপার্টিজ নাই ঠিক আছে কাদের সাহেব জি প্লিজ বলুন 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 বলুন
আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে
মাঝে
মাঝে নেটওয়ার্ক কেমন সমস্যা করে এফএম এর
আমরা এটা নিয়ে কথা বলবো যাতে করে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক আপনারা পান এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন ওকে লাস্ট ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব আপাতত আমরা আজকে ডেডিকেটেড গেস্টে কাটে যাব লাস্ট হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম
আসসালাম জি কে বলছেন কোথা থেকে বলছেন
জি গুরু আপনার সাথে আমার একদিন কথা হয়েছিল আমি রংপুর থেকে দৃষ্টি প্রতিবন্ধী
হাফেজ মোশাররফ সাহেব জি জি একবার দিন না দুই দিন কথা হয়েছে মনে হয়
জি জি জি
কেমন আছেন হাফেজ সাহেব আপনি কি সেই ব্যক্তি যে ক্যাসেট শুনে শুনে পুরো হাফেজ হন সৌদি আরব থেকে ক্যাসেট নিয়ে এসে জি
জি গুরু জি
আপনার কথা বললে আমার খুব ভালো লাগে আর কি অনেক ভালো লাগে
গুরু আমি আপনার খুবই কষ্ট করে প্রায় হাজার বার চেষ্টা করে আপনার লাইনটা পেয়েছি আমি কিছু কথা বলতে চাচ্ছি
আমি সরি হাফেজ সাহেব আমরা আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য বাধ্য হয়ে ফোনটা ড্রপ করতে হয়েছে আমি সরি বাট অবশ্যই আপনার সাথে কথা কোনো এক সময় হবে এটি আসলে আমাদের লিমিটেশন বলে রাখা ভালো সেটি হচ্ছে যে এত ফোন কল হান্ড্রেড থাউজেন্ডস অফ ফোন কল আমাদের রিসিভার সেই ক্যাপাসিটিটা নিতে পারে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন কোথেকে বলছেন
গুরু আমি আসসালাম রূপম গাইবান্ধা থেকে বলছি
এ রূপম কি খবর ভাই
গুরু অনেক কষ্টে আপনার সঙ্গে আমার সংযুক্ত
না সেটাই কিন্তু ভাবছেন ওখানকার অবস্থা কেমন মানে এখনো কি বন্যার পানির সেই কষ্ট সেই তাণ্ডব কি আছে নাকি মোটামুটি কন্ট্রোল এখন বলি যে বন্যার পানির যে সমস্যা চলতেছে সেগুলো কি এখনো তোমাদের এলাকাতে আছে নাকি ওই সমস্যাটা আপাতত নাই দেখ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যাক সবার জন্য অনেক অনেক শুভকামনা রূপম পরিচয় হয়ে ভালো লাগলো কথা হবে কোনো একদিন চলে যাচ্ছে আজকে ডেডিকেটেড গেস্টের কাছে
গুরু গেস্টের কাছে যাওয়ার আগে আমি কি একটু অনুমতি পাবো আমার নিয়মগুলো বলবার জন্য থ্যাংক ইউ সো বন্ধু অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে কানেক্টেড হবেন নিয়মগুলো বলে দিচ্ছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন এইজ ফোন নাম্বার সবকিছু লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি বন্ধু সেখান থেকে আশা করছি আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে আর এই প্ল্যাটফর্মে আসতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে SMS আপনি এখান থেকে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB দেন স্পেস দিয়ে আপনার নাম আপনার বয়স আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে সো গুরুর কাছে যাচ্ছি
আমি আর সময় না নিয়ে আজকের যিনি হট সিট অলঙ্কৃত করেছেন আজকের অতিথি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে স্বাগত আপনাকে ভালোবাসার বাংলাদেশে কেমন অনুভূতি ফাইনালি আপনি ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসেছেন, যেখানে অনেকেই বুঝতে চায় এবং তার জীবনের কথা শেয়ার করতে চায়?
আপনাদের প্রোগ্রাম সবসময় শুনি, আমার কাছে খুব ভালো লাগে, ভালো সময় কাটে এবং আপনি আমার একটা পছন্দের মানুষ। আমি প্রোগ্রাম যখন শুনতাম তখন আমার মনে মনে হতো যে আপনার কণ্ঠ, আপনার কথা, আপনার এগুলো শুনে মনে হতো আপনি মনে হয় অনেক সুন্দর একটা মানুষ।
তারপর পরের লাইনে শুন তো কমা, কিন্তু যখন সামনাসামনি দেখলাম,
না সামনাসামনি অভিজ্ঞতা এত খারাপ না, মোটামুটি ভালো, কিন্তু আমি আপনার ভয়েস, আপনার কথার স্টাইল এগুলো আমার কাছে খুব পছন্দের ছিল, আর অনুষ্ঠানটা শোনার জন্য খুব পাগল থাকতাম। কবে মাঝে মাঝে যখন মিস করতেন খারাপ লাগতো, কেন আসতো না, আসে না কেন বা এরকম আর কি একটা ইয়ে হতো। তো এখন আসলাম সবার সাথে কথা
বলতে। আমাদের কণ্ঠশিল্পীতে এই বিপদ হচ্ছে, কারণ যখন অনুষ্ঠান যখন আমরা করতেছি তখন একজন মানুষ হ্যালোসিনেশনের মতো একটা জগতে চলে যাচ্ছে, রাইট? সে তার বালিশটা মাথায় নিয়ে কল্পনার ফানুস উড়িয়ে বিভিন্ন রকমের ভাবনা হয়তো ভাবতেছে, সামনাসামনি যখন এনকাউন্টার হয় তখনই কিন্তু ব্যথাটা মন ভেঙে যায় রে।
ফার্স্ট টাইম আমি ওনার মুখ থেকে এরকম শুনলাম, আর কখনো কিন্তু কেরকম
বল, কেন
মন ভাঙেনি, মন ভাঙেনি, মানুষের উপরটা বড় না।
আপনার সহানুভূতির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মানুষের ব্যবহার, মানুষের ভিতরটাই আসল রূপ।
সে রে জেনে খুশি হইলাম। আমার এই নায়িকীর কি কাজে লাগলো শুধু সিঙ্গাপুর থেকে নিয়ে আসা, আমার এইসব মানে গুচির কর্পোরেট ব্রেসলেট, মন্টি ব্ল্যাঙ্কের এটাই কোনো কাজে লাগলো, কোনো কিছু সুন্দর তৈরি হবে,
সুন্দর থাকে, চোখ ধাঁধানো, কিন্তু ভিতরটা এত নোংরা কালো।
আই এম কনভিন্সড তার সম্পত্তি প্রয়োজন নাই। ওভার টু ইউ, চলে যাচ্ছে আপনার জীবনের কথা শুনতে। আপনি
ছোটকাল থেকে শুরু করি,
হ্যাঁ
ছোটকালে আমার ছোটকালটা ছিল গ্রামে, আমি গ্রামে ছিলাম। তো আমি খুব দুষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিলাম, যাকে বলে দুর্দান্ত দুষ্ট, ওই টাইপের আর কি। আমাকে কখনো গাছের আগায়, কখনো পানির নিচে, হ্যাঁ এরকম পাওয়া যেত আর কি, আর খেলাধুলা সারাদিন চলতো। তো মা সবসময় স্কুল লেখাপড়ার টাকা ইয়ে করত, কিন্তু ওগুলা যত সম্ভব ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। স্কুলে ছেলে মেয়েরা ওই যে জাতীয় সঙ্গীত গাচ্ছে, আমি পুকুরে গোসল করতেছি, ডুবাইতেছি। তো মা তো খুঁজতেছে ওকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, তো ওই ঘন্টি দিতেছে এর মধ্যে আর কি, তাড়াতাড়ি করে বইটা নিয়ে স্কুলে ঢুকতাম। তারপর তো বেদম পিটানি টিটানি মাঝে মাঝে খাইতাম। তো ঘন্টি দিচ্ছে, আমি শুধু পানি টপ টপ করে পড়তেছি, স্কুলে দৌড়াইছি, এই এরকম স্বভাবের ছিলাম। আর সারাদিন এদিকে ওদিকে, ওই বাড়ির গাছে ওই বাড়ির গাছে, আমি মনে হয় গ্রামের প্রায় গাছে খবর জানতাম, কোন বড়ইটা কোন গাছে আর কোন আমটা কোন গাছে কোন বাড়ির,
পুরো গ্রামে এই মোটামুটি,
হ্যাঁ এরকম একটা এরকম ছিলাম। তো থাকার পরে তো যাই হোক, এভাবে বড় হয়েছি। তো ঢাকা আসছি, প্রাইমারি শেষ, প্রাইমারি আমাদের বাড়িতেই করেছি। তো ঢাকা আসছি, আসার পরে স্কুলে ভর্তি হলাম। তো দেখি যে অন্যরকম একটা পরিবেশ ঢাকার মধ্যে,
গাছ নাই, বড় পাখি না, পুকুর নাই, হ্যাঁ
সারাদিন পানিতে থাকতাম। হ্যাঁ এমনও সবার কাছে আমি 12টায় পানিতে নামছি, শালুক কুড়াতে গেছি, আসছি 5টায়।
তো শালুক ফুল, রাইট? ওর মধ্যে যে একটা ফিশের মতো, হ্যাঁ
শালুক পাওয়া যায়,
খাইতাম
আমরা। তো এরকম গেছি, হয়তো আইসা বাসায় আসছি 5টার দিকে। কিন্তু আল্লাহ রহম, কখনো জ্বরও হয়নি, কখনো ঠান্ডাও লাগেনি, গায়ের মধ্যে শেওলা পড়ে গেছে, আসে দেখতাম যে শেওলা পুষতে গায়ে, এরকম ছিলাম। তো খুব ভালো কাটছে, ওই সময়গুলির কথা মনে পড়ে।
আমিও নস্টালজিক হয়েছি, আমরা কিন্তু প্রচুর সময় দিতাম পুকুরে তখন, এই প্রেক্ষাপট গুলো এখন নাই, হাত গুলো কেমন যেন ই হয়ে যেত, আঙ্গুলে গুলো ওই টাইপের সিটাস লাগা বা সামথিং এরকম বলতো, একদম
অনেক মাছ পুকুর থেকে মাছ ধরছি আমি। তো এরকম ছিলাম তো শহরে আসার পরে তো পুরো ডিফারেন্ট লাইফ একটা, স্কুলে দৌড়াদৌড়ি সবাই, স্কুলে ভর্তি সবাই দৌড়াদৌড়ি, তো ওভাবে চলতে থাকি। ঢাকায় আসার পরে অনেক মানুষের সাথে দেখা, ভাই বোন সবাই ঢাকায় থাকে, তো পরে তো এখানে স্কুল লাইফ চলতে চলতে তো নানা মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথা পরিচয়, তো অবশ্য গোছায় কথাগুলি বলতে পারতেছি না হঠাৎ করে,
আপনি আপনার মতো করে বলুন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপরে
একদম আপনার মতো করে প্রাণ খুলে বলেন, এত সুন্দর গুছিয়ে বলতে হবে জরুরি না, কারণ এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এটা আসলে সৌন্দর্য, আপনি যদি নিজেও শোনেন প্রোগ্রাম, যারা খুব সাজিয়ে গুছিয়ে কথা বলে দেখেন তাদেরটা কিন্তু ভালো লাগে না, লাগে তাদের কথা যারা মন থেকে কথা বলে, প্রাণ খুলে কথা বলে। আজকের এক ঘন্টা সময় আপনি কথা বলবেন কত মানুষ, হান্ড্রেডস থাউজেন্ডস মিলিয়ন্স অফ পিপল, যারা কলিজা ঠান্ডা করে আপনার কথা শুনে, যেমন আপনি শুনেন মানুষের কথা, রাইট? সেই সৌভাগ্য হয়তো আর দ্বিতীয় দিন নাও হতে পারে।
কিন্তু এই জিনিসটা আমার মধ্যে ছিল না, এই জিনিসটা আমার মধ্যে ছিল না কারোর সাথে প্রেম করা, এই জিনিসটা আমার মধ্যে ছিল, অনেকেই দেখে করে, দেখে করে, আমি তাদেরকে হেল্প করি, আমি তাদেরকে হেল্প করি তার সলিউশন দিয়ে কিভাবে কি করতে হবে,
একটু দুরন্ত হয় তাদের দিকে ফোকাস থাকেও না।
হ্যাঁ, থাকে না। তো আবার আমার লাইফে এই জিনিসটা নাই, আমার সবসময় ভয় কাজ করতো যে আমি কারোর সাথে প্রেম করব, তো দেখা সে আমার সাথে ঘুরবে আবার বেড়াবে, তারপরে এক সময় দেখবে যে আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা চিন্তা করতাম, এই জিনিসটা আমার মধ্যে কাজ করতো, যার জন্য আমি সাহস করে প্রেম টেম করতাম, কিন্তু দেখতাম সবাই প্রেম করতো, তাদের সহযোগিতা করতাম, ঘুরতে যাইতাম তাদের সাথে পার্কে, চাইনিজে, এগুলা। তো আমার আমাকে বিয়ে দেয় আমার বাবা, তো বিয়ে দেওয়ার পরে সেটা ছিল আমার পছন্দের বাইরে, হঠাৎ কলেজে গেলাম, বাইরে ঘুরে টুরে আসলাম, বাসায় এসে দেখি খুব ধুমছে রান্না বান্না হচ্ছে, মুরগি টুরগি কাটা হয়ে,
হঠাৎ করে বিয়ে,
বিয়ের আমি
রান্নাবান্না করে চলে গেছেন, তো
আমি
জীবনেও কি এইভাবে আকস্মিক ভাবে আসছিল বিয়েটা, যেভাবে আমাদের কাছে বললেন
মুরগি টুরগি কাটা,
বলেন
ব্যাপার কি,
তো এর আগে টুকটাক শুনেননি যে তোর বিয়ের কথা হচ্ছে?
কিছু শুনিনি। তারপর দেখলাম বলে কি, তো এই তোমাকে আজকে দেখতে আসবে, আমি তো আকাশ থেকে বলছি কি ব্যাপার, আমাকে
দেখতে বান্ধবীর বাসা থেকে যেতেন সেদিন,
না জানে পাগলিটা ঘুরে টেরে আসবে বাসায়, এই এই রান্না বান্নার কাজ চলছে, আমি তো ব্যাপার কি, ব্যাপার কি এরকম আমাকে হঠাৎ করে বিয়ে, কারণটা কি? এই সে তো যেহেতু আমার কোনো কারোর সাথে রিলেশন নাই, বড় হয়েছি, বাবা বিয়ে তো দিতেই পারে, প্রপোজাল তো আসতেই পারে, অনেকের বিয়ে হচ্ছে, অনেকের বিয়ে হচ্ছে বান্ধবীদের, তো তখন যাই হোক সব বোন বড় বোন ছিল ভাবে ছিল, বলল যে দেখলি কি বিয়ে হয়ে যায় নাকি, দেখো ছেলেটা তোমার কেমন লাগে বা কিছু, পছন্দ হলে হবে নাও হতে পারে। আচ্ছা, ওই সাহস নিয়ে আমি আমাকে তৈরি করা হলো, তো আমি আচ্ছা আমি আমি অবশ্য বিয়ে হবে এটা আমি জানতাম না, বলছে দেখে দেখে চলে যাবে শেষ। তারপর তো সেই রাতেই কয়েকজন মুরব্বি টুরব্বি আসলো, তাদের সাথে কি কথা হয়েছে আমি জানি না।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ।
তো আমাকে শাড়ি টাড়ি পরে সাজিয়ে গুজিয়ে সামনে বসানো হলো, হলো কিছুই না। তারপরে শুনি জিজ্ঞেস করলো, তোমার বললো তোমার ঠিকানাটা লেখো, তো লিখলাম। তো দেখি হরদি দর্নি সবাই কাজে ডাকো, ইয়ে করো, ছেলে একটা শাড়ি নিয়ে আসছে, ছেলে ছিল, ছেলের বন্ধু ছিল, বাবা ছিল, ছেলের বাবা ছিল,
ছেলে নিজেও ছিল,
হ্যাঁ ছেলে নিজেও ছিল। তো বাবা বলল যে আমি এত দূর থেকে
আপনাকে নিয়ে আসা হলো, কে নিয়ে এসে দিয়ে গেল? আমি আগের ওই বিয়ে দেখার এটা বুঝবার চেষ্টা করছি, কে এসে দিয়ে গেল না একা চলে আসছে?
না না, শাড়ি শাড়ি টাড়ি পরে ভাবি নিয়ে আসছে,
ভাবি নিয়ে আসছে, মাথায় ঘোমটা বড় করে দেয়া, হাতে কিছু মানে মুভিতে দেখলো হয়,
কিছুই না। আমি চেয়ারে বসলাম, দেখলাম যে দশজন মুরব্বীর মতো বসা, আমার কিছু
আপনি পুরো তাকাচ্ছেন না? তো
না না, আমি তাকাচ্ছিও না, আমি থরথর আমি থরথর করে কাঁপছি। এগুলো কি আমাকে আবার
ওই যে পানিতে শ্যাওলা পড়ে গেছে ওই মেয়েটা কাঁপতেছে,
আমার হাত খালি লিখতে ঠিকানা লিখতেছে, হাত খালি কাঁপতেছে, চলে যাচ্ছে। আমি কিন্তু অনেক সময় অনেক সাহস, আবার অনেক জায়গায় নার্ভাস।
গ্রামের প্রত্যেকটা বাড়ির খবর, হাড়ির খবর যে রাখে,
হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়ে যায় আবার আর কি।
আচ্ছা, ঘাবড়ায় গেছেন? আপনি কি কি বলছে? ঠিকানাটা লেখো,
তোমার ঠিকানা লেখো, এইটুকু
হাতে দেখানো চুল
তো ওগুলা বলে দিয়ে তো রাজি, ঠিক আছে। দেখলাম যে হ্যাঁ, সবাই দৌড়াদৌড়ি এসেছে বিয়ে, হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে, এই কি ব্যাপার। তো যাই হোক, ওই আমি তো আর যাওয়ার রাস্তা নাই, হ্যাঁ ছেলেকে দেখছি, ফর্সা লম্বা চূড়া সুন্দরী,
আমি আমার চিন্তা একটাই, শোন তার মধ্যে আবার কালকে একটা টেলিভিশন প্রোগ্রামের শুট আছে, বুঝছো? ওই টেনশন আমি আছি যে এই লুক নিয়ে আমি টেলিভিশনে পর্দায় দাঁড়াবো কেমনে। আমি মার খাইছি কোথায় এইবার গা বুঝছি, গায়ের রঙে
কদম ফুলের মতো সবাই বলতেছে, বুঝতে পেরেছি। তারপরে তো বিয়ে, আবার বিয়ে হলো,
ফর্সা সুন্দর লম্বা চওড়া, কিছু বাদ নাই।
তো বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে
তাড়াতাড়ি সব শেষ করেন না প্লিজ, বললেন যে আপনি দেখলেন, দেখার পরে
দ্রুতই শেষ করতে হবে।
বিয়ে হয়ে গেল,
বিয়ে হয়ে গেল, অনেকে অবাক, ছেলে কোথেকে আসলো, আত্মীয় স্বজন, কখন বিয়ে হইলো, কখন কি, এই যাই হোক, এখন জামাই তো তারা রেখে দিবে, তো ওই আমি কাঁপছি, জামাই রেখে দিবে, আমি কি বলবো জামাইকে, কাঁপছি এরকম। তো জামাই রেখে দিছে, তো তো এ আর কি, তো ভাগ্য দুর্ভাগ্যর কথাই এখন বলি। সুন্দর তো সব দিক থেকে সুন্দর, বললাম না উপরটা সুন্দর হলেই সুন্দর হয় না। আর প্রথম যার সাথে বিয়ে হয়েছিল সে অসুস্থ ছিল, অসুস্থ ছিল শারীরিকভাবে, সে ওপেন হার্ট সার্জারি ছিল, এ জিনিসটা
বিয়ের আগে,
বিয়ের আগে এ জিনিসটা
জানায়নি,
না এটা তারা জানায়নি, তো আমার ফ্যামিলির কেউই জানতো না। তো বিয়েটা হয়, বিয়েটা
বিয়ের
আগে,
এইসব ব্যাপারগুলো কিন্তু আসলে সংগোপন করার কোনো সুযোগ না, আসলে বলে দেওয়া উচিত, এটা একরকমের। যাই হোক, তারপর
তো আমাকে তো রাতে
জানলেন, বিয়ের দিনে জানলেন?
না বিয়ের দিন জানিনি, আমি পরে জানছি। তো আমি রাতে গিয়েছি, এখন আমি বসে আছি মানুষের বান্ধবীদের কাছে গল্প শুনি, কত সুন্দর বাসর রাত হয়, হ্যাঁ বাসর রাত তো সাজানো হয় নাই, ফুলও আসে নাই, ওই মশারি টানানো হয়েছে আর কি, এরকম বাসররা। তো আমি সোফার মধ্যে বসে আছি, সে সে বিছনার উপরে বসা, আমাকে শুধু এইটা বলল যে ওখানে বসছ মশা কামড়াবে। তো আমি চুপচাপ করে, আমি নতুন মানুষ কিছু বলি না, চুপচাপ করে বসে আছি। কতক্ষণ পরে দেখি আমি শুই, আবার খারাপ লাগছে, তুমি আসো শুয়ে থাকো। তো শুয়েছে, আমি কি
শুনতে
পাচ্ছি? তো আমি আর কোনো কথা বলি না, চুপ করে। কতক্ষণ পরে দেখি কি সারা শব্দ নাই, হ্যাঁ সারা শব্দ নাই। আর এদিকে আবার বড় ভাবি বড় বোন উকি ঝুঁকি মারতেছে যে পাগলিদের দিয়ে দিলাম, কেননা দরজা খুলে দৌড় দেয়, হ্যাঁ উকি ঝুঁকি মারতেছে। তা আমি আর একটু তাকায় দিই, বেচারা শুয়ে তো ঘুমায় ঘুমায়, আমি লাইট বন্ধ করে দিয়ে চুপ করে সোফার মধ্যে হেলান দিয়ে রেখেছি, কোনো সারা শব্দ নাই।
আপনার নিয়ে তো টেনশনে,
হ্যাঁ টেনশনে আছে, সারা শব্দ নাই। আমি কই বাবা বেচারা আপনি ঘুমাইতেছে, ও কি বিয়ে দিল আমার এক, হ্যাঁ আমার তোমার নাম কি এই কথাও জিজ্ঞেস করলো না, শুনলো শুয়ে ঘুমায় পড়লো, ব্যাপারটা কি আমাকে মনে হয় পছন্দ করে নেই বা জোর করে তারে বিয়ে দিছে কিনা না প্রশ্ন। তা আমি আসতে চুপ করে শুয়ে থাকি, শুয়ে টুয়ে থাকি, কখন ঘুমাইছি, সকালে উঠে দেখি সে আমার মাথার কাছে কে যেন কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, তেলাওয়াত করতেছে। আমি ঘুমাই আসছি, আমি কই চিন্তা করতেছি আল্লাহ কে মারা গেল, কে মারা গেল, এত ভোরে কোরআন তেলাওয়াত করতেছে কে মারা গেল, আমি কি মরে গেছি না, আমি তো সজাগ। তারপরে এত ও আমাকে না রাতে বিয়ে দিচ্ছে, হ্যাঁ তখন মনে পড়ছে, আমি হন্তু জন্তু হয়ে উঠে অন্য বিছানা অন্য জায়গায় চলে গেছি, গিয়ে না ডেকে ওইখানে ঘুম দিচ্ছি, কারণ অনেক রাত্রে আমি সজাগ ছিলাম, তো নাক ডেকে ঘুমাইলাম। তো সে এখানে তারে সবাই সে জামাই আদর করতেছে, সবাই জামাই টামাই আদর করতেছে, খানা দানা এই সেই সব দিয়ে। তারপরে এই এভাবেই কয়েকদিন গেল, যাওয়ার পরে তো এই পরে এভাবে করে আমি কয়েকদিন পরে জানতে পারলাম তার এই পরিস্থিতি দেখে, কয়েকদিন পরে যে সে দেখি কি বিছানায় গেলেই সে ঘুমায়, বিছানায় গেলে সারাদিনই সে বিছানা মাথাটা লাগা লাগার সঙ্গে সঙ্গে ঘুমায়। তখন আমার মনে হইল যে এটা তো কোনো সুস্থ মানুষের কাজ না, এটা তো কোনো সুস্থ মানুষের কাজ না, এরকম কেন হবে, তা আমার মনে নানা প্রশ্ন। তো তিন দিন পরেই আমি বুঝতে পারছি ওর ভাইয়ের ঘরে যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সে শারীরিকভাবে অসুস্থ এসে। তো পরে আমি নিজেও দেখলাম যে তার এরকম অপারেশন করা। তো যাই হোক, তো তার চেষ্টা করছি যে সংসারটা যেন টিকে থাকে, সংসার যেন করতে পারি, কিন্তু দেখলাম যে আমার চালচলন আমার চাওয়া পাওয়া মধ্যে কোনো কিছুই তার পড়ে না। আমি আর পাঁচজনের সাথে চলি, তাদের বান্ধবীদের বিয়ে হাজবেন্ড তারা যেভাবে যেভাবে চলে, তার মধ্যে কিচ্ছু নাই, একটা বাচ্চা শিশুর মতো, বাচ্চা শিশুর মতো তার চালচলন। তো পরে ভাব আমার তার সাথে আমি তো সংসার করতে পারবো না, আমি তো সংসার করতে পারবো না, আমার তো একটা চাওয়া পাওয়া আছে, সে কিছুই বুঝে না। তো
ওকে, গল্পের এই পর্যায়ে আমি কি একটু বলতে পারি বন্ধুদের কাছে একটা জিনিস, বন্ধুরা অনেকেই কিন্তু লিখছেন যে গল্পটা কিরকম হবে, এই জীবনের কথাগুলো আসলে শেষটা কি হবে, মানে সাকসেস নাকি সাকসেস না, সেই কথা অনেকে জানাচ্ছে। বন্ধু আপনিও জানাতে পারেন আর SMS করে কমেন্ট করে। সো নিয়মটাই বলছি আর একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন, তারপর আপনি আপনার এই মতামতটি লিখবেন যে আসলে গল্পটি আজকে যে অতিথি বন্ধু আমাদের এখানে এসছেন ওনার কথা বলছেন সেই গল্পটি আসলে হ্যাপি এন্ডিং হবে নাকি আসলে খুব ট্র্যাজিক ভাবে শেষ হবে। সো অবশ্যই আপনি জানাবেন 16260 তে, এবং আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4
এবং যা ভালো কিছু হয় ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে, যেটা আমরা বারবারই বলার চেষ্টা করছি যে ওয়ার্ল্ড মিডিয়াতে খুব কমই এরকম ঘটনা ঘটে যেখানে মিডিয়ার ভেতর দিয়ে আমরা চেষ্টা করি যে কোনো প্রবলেম রিজলভ করা, অ্যাটলিস্ট আমরা পারি আর না পারি চেষ্টাটাই কিন্তু আমাদের প্রাণান্ত থাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যেসব সাকসেস স্টোরি তৈরি হয়েছে এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, সমস্ত কৃতিত্বের দাবিদার কিন্তু আমাদের এই লিসনার্স কমিউনিটি, কারণ তারা একসাথে চেয়েছে বলে বিভিন্ন রকমের বড় বড় সমস্যার সমাধান আমরা করতে পেরেছি বা আমরা দেখতে পেরেছি বা এটা সাক্ষী আমরা হতে পেরেছি। ভাই তো সবাই আমাদের সাথেই থাকুক, দেখা যাক যে আজকের এই ভালোবাসার অতিথি কি রং নিয়ে আসছে তার জীবনের গল্পে।
তারপরে কিভাবে যেন ইয়েতে আমি কল সেভ করেছি, কিভাবে যেন আমার পেটে চলে আসছে আমি কিছুই বলতে পারি না, আসছে এটাই বুঝি আসছে। তো তখন আমি তো কিভাবে, আমি তো এই সংসার করতে পারবো না, সে আমার প্রতি একটুও তার কেয়ারিং নেই, শুনছে যে আমার বেবি আসতেছে, বেবি আসছে, তো সে আমার আমাকে কোনোভাবেই সে ইয়ে করতেছে না, সাপোর্ট দিচ্ছে না বা কথা বা সে বুঝেই না, কোনো কিছুই সে বুঝে না। তো তখন আমি ভাবতেছিলাম যে এর সাথে তো আমি কিভাবে এর কাছ থেকে সরে আসি, তাকে দেখলে আমার রাগ, তার চালচলন কথাবার্তা শুনলেই আমার রাগ হয়, কিভাবে তাকে আমি এড়াইয়া তুলি, এটাই আমার সবসময় একটা ইয়ে ছিল, তাকে দেখলে আমার মাথার মধ্যে আগুন ধরে যেত।
বুঝে না বলতে,
বুঝে না
মানে একটা একটা যেমন আছে ক্যালাস টাইপ, মানে সবকিছু দেখছে বাট কোনো কিছু গায়ে মাখতেছে না, এরকম কি?
না না, সে বাচ্চাদের মতো বুঝে না, সে বাচ্চাদের মতো মতো কিছু বুঝে না, যে শ্বশুর বাড়িতে আসছে একটা কিছু আনতে হবে এটা সে বুঝে না, বা তোমার কিছু খাইতে ইচ্ছা করে না করে কিনা
জিজ্ঞাসা, কেয়ারিং অ্যাটিটিউড সেটা একেবারেই
নাই, ওটা একেবারেই নাই, ওটা একেবারেই ছিল না। তো পরে এভাবে এভাবে বাসা কেউই একমত না আমার সঙ্গে, সবাই চাচ্ছে যে হাত পা বাইধা তার সাথে সংসার করাবে দিবে, তারা আমার দেখতেছে যে আমার চালচলনটা উল্টা পাল্টা সংসার ভেঙে দেয় কিনা, এটা নিয়ে সবাই খুব আমাকে আক্রমণাত্মক হয়ে আসে।
বান্ধবীদের কাছ থেকে তো প্রায় হয়তো শোনা হয় তখন কষ্টের মাত্রাটা আরো বাড়ে, যারা হয়তো স্বামীর সাথে এখানে ঘুরতে গেল, এই করলো সেই করলো,
সিনেমায় যাচ্ছে, আমি কিছুই পাচ্ছি না, কিছুই পাচ্ছি না,
তারা তাদের ব্যাপারে কতখানি কেয়ারিং, গল্প স্বল্প হয়,
তারপরে বলে মাঝে মাঝে বলে এই তোর বিয়ে হয়েছে খাওয়া আমাদেরকে এসে, আমার মুখ মনটা তো ছোট হয়ে যায়, আমি ইয়ে করতে পারি না। যাই হোক, তো সংসার শেষ পর্যন্ত টিকে নিয়ে আমি একাই যুদ্ধ করছি, ফ্যামিলি সবাই চাইছে যে এটা টিকে থাকুক, এটা টিকে থাকুক, তো সবাই চাইছে, এটা হলো না, একসময় রাগারাগি করে ও মেয়েটা হলো, তো মেয়েটার প্রতিও দেখি কোনো দুর্বলতা নাই, কি লাগবে কি খাবে মেয়েটা, এমনকি বলে মানে ডাক্তার কিভাবে তুমি খরচ চালাচ্ছ সেটাও সে জানে না, আমি আমার টাকা দিয়ে দিয়ে টুকি টাকা দিয়ে দিয়ে ডাক্তারের কাছে যাই।
তার মানে কি বিভিন্ন ভরণ পোষণের দায়িত্ব এসে এগুলো
আমি বাবার বাড়িতে ছিলাম, ভাবছে যে ওরাই চালায় নিবে, এই যে বুঝে না বললাম না, কিছুই সে বুঝে না,
কোনো কিছু কন্ট্রিবিউট করতো না, এইভাবে
করতো না, তো
তাহলে কিভাবে ম্যানেজ করতেন আপনি এগুলো?
আমার কাছে কিছু, আমি সবসময় আমার কাছে সেভিংস একটা থাকতাম, সেভিংস জিনিসটা খুব পছন্দ করতাম, সেটা 10 টাকা হোক 50 টাকা হোক 5 টাকা হোক, সেভিংস জিনিস আমার কাছে।
আপনার হাজবেন্ড কি কিছু করতেন?
উনি তখন একটা চাকরি করতো, পরে এটা চলে গেছে ওই অলসতার কারণে, সে ঘুমায়, সে ঘুমায় অফিসে গিয়েও নাকি সে ঘুমায়। হ্যাঁ, তো সংসারটা এইভাবে নষ্ট হয়ে যায়, আমার ফ্যামিলি খুব প্রেশার করে তার সাথে সংসার করার জন্য, এটা যেন ভেঙে না যায়। তো বাবার মন্তব্য ছিল মানুষ ল্যাংড়া কানা নিয়ে সংসার করে না, এ ধরনের মন্তব্য ছিল বাবা। তো যাই হোক, সংসার
বরাবরই কি আপনি আপনার বাবা মার সাথেই থেকেছেন?
হ্যাঁ, বরাবরই
আলাদা সংসার হয়নি,
আলাদা সংসার হয়নি, আলাদা সংসার হয়নি, ওখানে ওদের গ্রামের বাড়িতে একবার গেছি, তারপরে চলে আসছি। তো তারপরে যাই অন্য প্রসঙ্গে যাই, মেয়েটা ছোট, আমি আলাদা আলাদা থাকি, তারা আমাকে একসাথে আমাকে পারে নাই একসাথে রাখার জন্য চেষ্টা করেও পারে নাই, আমি সরে আসছি, আমার সম্ভব না তার সাথে সংসার করা। তো পরে মেয়েটা নিয়েই প্রিপারেশনে আছি, সে আসলে তার সামনে আসি টাসি না আসি না, সেও আশাটা কমায় দিচ্ছে, বুঝতে পারতেছে তা আমি আমার ইয়ে ভালো না, চিন্তাধারা আমি যাবো না তার কাছে, এটা সে তারা বুঝতে পারছে। তো মেয়েটা নিয়ে আসি, তখন আমি লেখাপড়া তখনও ছাড়িনি, ভাবতেছিলাম যে আমি যদি তার কাছ থেকে সরে আসি, আমার তো মেয়েটাকে পালতে হবে, কিছু করতে হবে, চাকরি বাকরি একটা ওভাবে ইয়ে করতে হবে, তখন এই মেয়েটা কুলে নিয়েই আমি গ্রাজুয়েশন করি করি। এর মধ্যে চলতে চলতে আমি 12 বছর একা একা লাইফ লিড করি। তো তারা চেষ্টা কিছুটা হয়তো করছে কোথাও ইয়ে করার জন্য, আবার ভয়ও পাইছে যে আবার দিব, ও যদি এটা আবার গন্ধ করে।
12 বছর এভাবে একা থেকেছে?
হ্যাঁ, 12 বছর আমি একা থেকেছি।
পূর্বতন যে স্বামী তার সাথে সেপারেশন হলো কতদিনের মাথায়?
হ্যাঁ, এটা প্রায় 4-5 বছর পরে গিয়ে এটা হয়েছে। ও সে বিয়ে করে ফেলছে, যখন দেখছে সে নানাভাবে নেওয়ারও চেষ্টা করছে, আমার বাবা আমাকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তার পারেনি, তখন সে আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করছে।
তার সম্বন্ধে কিছু জানেন এখন? জানেন কিছু যে সে সংসার করতেছে এখনো, রাইট?
না, ওখানেও সমস্যা, ও ব্যাপারটা জানে, ওখানেও সমস্যা আছে, এই যে ছিল সেও আমার মতোই কিছু তাই, কিন্তু সে পরে বাচ্চা কাচ্চার জন্য আর কি ধরা, সংসার করতে বাধ্য আর কি। ওই ওইখানে আমি যাই, ওই সংসারের কথা আমি জানি না, সে ওইটা মেয়ে জানে, মেয়ে বলে থাক, ওটা আমি এখানে আনতে চাচ্ছি না। পরে এই ঘোরাঘুরি করতে করতে, তো আমি ছোটকালে একটা ফ্যামিলিকে চিনতাম, সেটা ছিল আমার বড় বোনের বান্ধবী, ওখানে খুব যাওয়া আসা ছিল, একটা ফ্যামিলিগত ভাবেই যাওয়া আসা, ওরা সবাই আমাদের বাসায় আসতো, আমরা সবাই ওদের বাসায় যেতাম, ওদের বাবা মাও আমাদের বাসায় আসছে, খুব ফ্র্যাঙ্কলি সম্পর্ক তাদের সাথে, তারা সবাই আমাদের বাসায় আসছে, আমরাও সবাই তাদের বাসায় যেতাম।
তো ওখানে আমার একটা ক্লাসমেট ছিল, একই ক্লাসে পড়তাম, তো ওর সাথে গেলে মারামারি হইত, হয়তো গেলাম আমাকে একটা কিছু বললো, আমি হয়তো ওর একটা থাপ্পড় দিয়ে দিছি বা ও আমাকে একটা থাপ্পড় দিয়ে দিছে, এরকম ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। থাকার পরে তো খুব দুষ্টামি করার চেষ্টা করত, তো তখনও কিন্তু সে একবার বলছিল ক্লাস, তখন মনে হয় ও টেনে পড়ে, বলছিল তুই আমার বউ হবি বলছিল, তো তখন দিয়ে এসছি মাস করে। তা আমি যখন এই একা একা 12 বছর থাকি থাকি, তখন ওর সাথে আমার, আমি তখন একটা চাকরি করি, ছোটখাটো একটা চাকরি করি, ফ্রন্টিক্সে আর কি চাকরি করি, তখন ওর সাথে আমার দেখা, ওর সাথে আমার দেখা, তো দেখা, ও আমার সব কথা জানলো, আমি সংসার করছি না, মেয়েটা নিয়ে স্ট্রাগল করছি, একা একা থাকতেছি এত বছর যাবো।
এই কমিউনিকেশনটা আপনার বিয়ে ভেঙে যাওয়া প্রায় 12 বছর,
12 বছর পরে,
এই 12 বছরে কোন রকম কোন রিলেশনশিপে কোনো কিছুতে জড়িয়ে পড়েন
না? কোনো কিছুতে জড়িয়ে,
বাড়ির লোকজন চেয়েছে আপনার সাথে সম্পর্ক,
সেই চেষ্টা করে দেখেন? হ্যাঁ, আমি আমার তখন মনে
একটাই, আপনি তখনই আপনার সন্তান নিয়ে বুধ হয়ে থেকেছেন?
হ্যাঁ থেকেছি, হ্যাঁ থেকেছি, ওকে বড় করতে হবে, ওকে লেখাপড়া করাতে হবে,
কিন্তু আমি তো তখন খুবই,
আমি আমার আমার চাওয়া পাওয়ার মধ্যে আমি কাউকে দেখি না,
খুব কম বয়স তখন, গ্রাজুয়েশন করছি,
রাইট? হ্যাঁ,
বাট তারপরে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েননি?
না,
বারো বছর পর।
তো ওর সাথে দেখা হওয়ার পরে দেখি যে ও সবকিছু জানার পরে ও আমার প্রতি খুব কেয়ারিং, তারপরে আমি জানতে পারলাম, ওদের বাসায় গেলাম, জানতে পারলাম ওই ওর ওয়াইফ আছে, ও আমাদের বাসায় আসে, তো ও নিজের, আমি আমি যেমন আমার দুর্বলতার কথা বলি, সমস্যার কথা বলি, ও দু এক কিছু কিছু বলছে আমাকে, এগুলো হয়তো সে এখন অস্বীকার করে, তার তার বাচ্চা কাচ্চা নাই, হবেও না, ডাক্তার বলেছে হবেও না, তো হবেও না, এখন আমি ওর সাথে চলি, ও আমার প্রতি এতটাই কেয়ারিং, যে জিনিসটা আমি আগে কখনো কারো কাছ থেকে পাইনি, সত্যি কথা যেটা, আমি বিয়ের আগে হোক, ওর বাবার সাথে বিয়ে হোক, কারো কাছ থেকে এই জিনিসটা আমি পাইনি, কেয়ারিং জিনিসটা, ওর মধ্যে সমস্ত ধরনের গুণাবলী আছে আমার চাওয়া পাওয়ার মধ্যে, কোথায় কি ভালো পাওয়া যায় আমাকে খেতে নিয়ে যায়, চল চল, তখন আবার তুই তুই চল চল অমুক জায়গায় এটা খাবি, আমাকে আমার অফিস থেকে বের হলে দেখি নিয়ে যায়, চল একটু ঘুরে আসি, এরকম আর কি। তা আমি এভাবে চলতে চলতে ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, দুর্বলতা কাজ করে যে ও তো অনেক ভালো, এটা গিফট করে, ওটা গিফট করে।
আপনি তো প্রেমের সম্পর্কতে আগেও ছিল না? না, বিয়ের আগে
না, কোথাও আবার
আবার বিয়ের পরে আপনি সেই ধরনের কোনো রিলেশনশিপ পাননি? ফাইনালি এই যে যার সাথে পরিচয়ের কথা বলছেন, তার সাথে পরিচয়ের পর থেকে এই ফিলগুলো আপনি কাছ থেকে শুরু করলেন?
কিন্তু ওকে আমি ছোটকালে দেখছি, ছোটকাল থেকে দেখছি, ও অনেক বছর
কিনেন জানেন, সো ওর প্রতি ভরসা তৈরি হতে আপনার
ভরসা তৈরি হতে আবার সময় লাগে, আমি তো ওর ফ্যামিলি সবাইকে চিনি, তো এটা ও এভাবে আমাকে ইয়ে করে, তো এরকম এক বছর এভাবে চলতে চলতে ও এক সময় বলে যে চল বিয়ে করবি আমাকে। তা আমি এটা চিন্তা করতেছিলাম যে ও তো ভালো, ও তো অনেক কেয়ারিং, এর মধ্যে আমার একবার জন্ডিস হয়েছে, আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমাকে সমস্ত দৌড়াদৌড়ি সমস্ত কিছু ও আমাকে নিয়ে করে, আমার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আখের রস প্রত্যেক মতিঝিল থেকে আখের রস আমার জন্য নিয়ে আসে, যে জিনিসটা আমার বাসার মানুষও হয়তো খেয়াল করেনি, তো ও আমার আবার পাশে পাশে আছে, এবং মেয়েটার ব্যাপারও খুব সহযোগিতা করে, মেয়েটা কি কি খাইতে পছন্দ করে, কি করতেছে এ করতেছে, তো আমি আস্তে আস্তে ওর ওর প্রতি আমার দুর্বলতা কাজ করে কাজ করে, আমিও ওকে পাইতে চাইছি, ও তার পাইতে চাইছি, একসময় দেখা গেল ও নিজেই বলতেছে, বলে যে চল বিয়ে করি, তো আমি আবার বলি তোর ওয়াইফ আসছে বিয়ে করবি কিভাবে, কিভাবে এটা ইয়ে হবে, কয় আসছে একসময় মানবে, একসময় মাইনা নিবে, ও খুব ও খুব ফ্র্যাঙ্কলি, ও খুব ফ্র্যাঙ্কলি অত ইয়ে না, একসময় মেনে নিবে, দুজনে ভাগাভাগি করে চলবি। তখন আমি চিন্তা করলাম 12 বছর আমি একা একা, কেউ তো ওরকম ভাবে আসেনি, তো ওর সাথে অনেক কিছু দিলে আচ্ছা হোক না, যদি ও বিয়ে করতে চাচ্ছে সত্যিই তো আমি জানি চিনি, তো যদি হয় অসুবিধা কি, ওর মন মানসিকতা ভালো, আমার সাথে যায়, আমি যেটা চাই আমার সাথে যায়। তো বিয়ে করলাম, ওই কাজে ঠিক করলো, কাজে ঠিক করলো, আমাদের বিয়ে হইলো, কিছু সাক্ষী সুখী নিয়ে বিয়ে টিয়ে হইলো। হওয়ার পরে ও আর বাসায় চলে গেল, আমি আমার মেয়ের কাছে চলে আসলাম। তো বিয়ের পর থেকে আমি বাবার বাড়িতেই থাকি, প্রথমত বাসায় কেউ জানে না, চুপে চুপে সাদে সুদে এখানে সেখানে বাইরে ঘুরে ঘোরাঘুরি করে কিভাবে ইমপ্রেস করবো, কিভাবে বলবো। তো আমার ভাই বোন এটা আর চোখে মানে দেখতেছিল, এটা খারাপ দেখা একটা ছেলে আসে, বিবাহিত একটা ছেলে আসে, আমার বোনটা ওর সাথে মেলামেশা করে, ওরা এটা মানে প্রটেক্ট করার চেষ্টা করছে। তো তখন আমরা অনেক আমরা তো বিয়েই করে ফেলছি, পরে জানায় দেওয়া হয়েছে, ওই জানাইছে যে আমরা তো বিয়ে করে ফেলছি, তো ওই জানাই দিচ্ছে। পরে আস্তে আস্তে ওরা তো আকাশ থেকে পড়লো, এটা করলো, তার ওর ওয়াইফ আমাদের বাসায় আসছে কয়েকবার দেখছে যে এটা কি করলো, ওরাও এটা মানেনি, মানেনি, ওরা ভয় পাইছে যে কি না কি হয়, হ্যাঁ একজন আসে আমার বোনটা এটা করলো, তো ওরাও এটা ব্যাপারটা সেরকম ভাবে ইয়ে করেনি, তো ভয় পাইতেছিল। পরে আস্তে আস্তে দেখতে দেখতে থাক, ও যেহেতু একে নিয়ে একে এত পছন্দ করছে, এও একে এতভাবে কেয়ার করতেছে সবকিছুতে, যদি ঠিক আছে তো ও যদি ভালো থাকে ওর এটা ইচ্ছা, তো অপেক্ষায় থাকলাম, থাক স্যাক্রিফাইস করেই চলি, জেনে শুনে তো সব লাইফটা কত দিনের, এক সময় তো শেষ হয়ে যাবে, এই 12 বছর তো এমনি চলে গেল, 13 বছর সময় আমার ওর সাথে বিয়েটা হয়েছে শেষের দিকে। তো থাক জীবনটা আর কতটুকু, এমনি এমনি চলে যাবে, একটা সঙ্গী দরকার, কথা বলার মানুষ দরকার, কিছু শেয়ার করা দরকার কিছু, তো ওর সাথে আমার বিয়েটা হয়। তো আমি স্যাক্রিফাইস করেই চলতে থাকি, তো এমনি চলতে চলতে 4-5 বছর হয়ে গেল, আমি কিছু বলি না। এক সময় দেখি যে টাকা পয়সা ইনকাম করতে হইলে ও বাইরে যাওয়ার একটু চিন্তা ভাবনা করে, সবসময় চেষ্টা করছে বাইরে যাওয়ার জন্য, বাইরে যাবে, তো গেল বাইরে, সে 4 বছর চীনে ছিল। তো আমাকে যতটুকুই পারে টাকা পয়সা দিচ্ছে, আমি কখনো তার কাছে কোনো ধরনের ডিমান্ড করি নাই যে আমাকে কেন দামি ড্রেস দাও না, আমাকে কেন গহনা বানায় দাও না, কখনো কোনো, কারণ আমি এটা চিন্তা করতাম যে দুইটা সংসারই তো তার চালাতে হবে। তো এই চলতে চলতে তো আমি অপেক্ষা করতেছি যে ও বাইরে আছে, এটা নিয়ে তো আর টাকা পাঠাচ্ছে, আমি চলছি, মেয়ে লেখাপড়া করতেছে, বড় হচ্ছে, 9-10 উঠে গেছে, কোচিং টোচিং করে, যতটুকু দেয় অতটুকু আমি বাবার বাড়িতে থাকি, দিলে দিলাম না দিলে না দেয় যতটুকু পারি দেই, যত দেওয়াই হয় না, মেয়ে লেখাপড়া করে তার পিছনে টাকা পয়সা খরচ করি, ওই দিয়ে যতটুকু পারে দেয়, ওটা নিয়ে আমি হ্যাপি থাকি। কথা হয় দু একদিন পরে পরে কথা হয়, তো এই তো লাইফ গেল, দেশে আসছে 4 বছর পরে, বলে আর যাবো না ওখানে, টাকা কম পোষাটা, একটা ভালো কিছু করতে হবে। দেশে আসার পরে তো ভাবলাম যে
আমরা একটু মেঘলার মাধ্যমে শুনে আসি, পিপল ইনভলভমেন্ট কেমন, আমার বন্ধুরা কি ভাবছে বা কি বলবার চেষ্টা করছে, সেই তথ্যগুলো নিয়ে আবার ফিরে আসছে আপনার কাছে।
ওকে, আর অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে, এসএমএস এবং কমেন্ট পড়ছেন, যেমন আছেন শাকির ইসলাম, লিখেছেন যে গল্পটি শেষ হবে দ্বিতীয় বিবাহ দিয়ে, কথাটি উনি বলেছেন অলরেডি এবং সেটা অতিথি বন্ধু বলেই দিয়েছেন। আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনির্বাণ, উনি বলতে চেয়েছেন যে গল্পটি ভালো লাগছে বাট মনে হচ্ছে খুব ট্র্যাজিক হবে। মোহাম্মদ রাশেদ নীল আছেন, লিখেছেন যে আছি আমি তোমাদের সাথে মালয়েশিয়া থেকে, এবং আছেন প্লাবন সরকার, লিখেছেন গল্পটা অন্যরকম হচ্ছে। আল ইমরান লিখেছেন, আমার মনে হয় গল্পটা তো ট্র্যাজিক হবে আর কি। রোজি খান লিখেছেন যে প্রথম যখন ভালো দিয়ে শুরু হলো তাই শেষটা বোধহয় খুব খারাপ হবে, এটা উনি ধারণা করেছেন। আল আমিন তামান্না লিখেছেন যে আজকের গল্পটা খুব কষ্টের হবে। ওকে
থেকে। এখনো আমরা জানি না, দেখে নিব, শুনে নিব যে আজকে কি হবে। সো বন্ধু, আপনিও কিন্তু আপনার মতামতগুলো কমেন্টের মাধ্যমে এবং আমাদেরকে SMS এর মাধ্যমে জানাতে পারেন। সো আপনাকে আর একবার বলে দিচ্ছি আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি, লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। আর আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর সেই পেজটি চলে আসবে আপনার সামনে, যেখানটিতে আপনি দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 75,000 প্লাস। সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু, রিকোয়েস্ট করবো যে অবশ্যই অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকে ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর SMS তো আছেই, SMS করতেই থাকবেন আমাদেরকে 16260-তে। শুধু নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখবেন আজকের অতিথি বন্ধুর সাথে। এবং গুরুহিতেশনের সাথে যদি কথা বলতে চান তাহলে আপনি আপনার ফোন নাম্বারটি এবং নামটিও লিখে পাঠাতে পারেন এবং আপনি পাঠিয়ে দিবেন যে নাম্বারটিতে, সেটি হচ্ছে 16260। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান তার ভালোবাসার কথা, তার জীবনের গল্প, তার সফলতার গল্প, যে কোনো ইন্সপিরেশনাল কিছু, মোটিভেটিং কিছু, যে কোনো কিছু হতে পারে, সো আপনি আসতেই পারেন আমাদের এই প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে আপনাকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশানে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার থেকে যত খুশি ততবার। আর আমাদের কিন্তু আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো সব আপলোড করা থাকে আমাদের ওয়েব পেজের আর্কাইভে, সো আপনি যখন তখন প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের লিঙ্কটি www.dhakafm904.com। সো এখান থেকে গেলেই আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের এই প্রোগ্রাম, ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন যদি আপনি লাইভ মিস করেন আমাদের এই অনুষ্ঠানটি। সো আরেকবার রিফ্রেশ দিয়ে আমি দেখে নিচ্ছি কারা কারা নতুন জয়েন করলেন এবং কি কি কমেন্ট করলেন আমাদেরকে। ওকে, মিথুন আছেন সিলেট থেকে আমাদের সাথে এবং আছেন নাজমুল হাসান খুলনা থেকে, মোস্তাকও সিলেট থেকে যুক্ত হয়েছেন, আছেন শহীদ ওকে উনি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে লিখন এবং সিদ্দিক আছেন বগুড়া থেকে, জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে পটুয়াখালী থেকে এবং তন্নি আছেন খুলনা থেকে, খুলনা থেকে অনেক বন্ধুরাই শুনছেন আমাদেরকে। শাইন আছেন আমাদের সাথে, উনি জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন, মিশি আছেন রংপুর থেকে, মিশি ওকে, আরিফিন আছেন আমাদের সাথে, আরিফিন বিনয়, বাহ খুব সুন্দর একটা নাম, রাজশাহী থেকে জয়েন করেছেন এবং লিখেছেন, খুব ভালো লাগছে স্টোরিটা, উনি আমাদের অনুষ্ঠানটা শুনছেন। অ্যান্ড আছেন আমাদের সাথে আফরিন এবং বাদশাহ যুক্ত হয়েছেন, আর আরেকবার দেখে নিই কারা কারা আমাদের সাথে কানেক্টেড আছেন থ্রু ফেসবুক। ওকে, ইশতিয়াক আছেন আমাদের সাথে, আছেন পারভেজ রানী, আবুল কাশিম যুক্ত হয়েছেন এবং শরীফুল ইসলাম লিখেছেন, যতই শুনছি ততই ভালো লাগছে এবং ওনার মনে হচ্ছে উনি এখনো গেস করতে পারছেন না যে গল্পটার কি হবে লাস্টে। জেরিন প্লাবন লিখেছেন, আমিও শুনছি, মামুনা আছেন আমাদের সাথে।
আমরা চলে যাই আজকের অতিথি বন্ধুর কাছে এবং আমরা শুনি তার জীবনের বাকি গল্পগুলো।
এখন সে দেশে আসছিল, এক বছর দেশে ছিল, থাকার পরে তখনই আমাদের মধ্যে সম্পর্ক অবনতি হতে থাকে। সে এক উত্তরা এক জায়গায় চাকরি করে, ঠিক মতো আমার আমাকে সময় দেয় না, আসে না, সে ব্যস্ত থাকে, দুই সপ্তাহ তিন সপ্তাহ আমার সাথে দেখা করে না, ওটা নিয়ে আমার সাথে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি শুরু হয়। তো আমি এটা স্বাভাবিক, আমি যখন দুই সপ্তাহ দেখবো না, সে তো আমার হাজবেন্ড, আমি চাইবো না তাকে দেখতে, সে আমার কাছে আসুক এটা আমি চাবো না। তো এটা সে বোঝার চেষ্টা করে না, সে ঠিকই তার কাজ শেষ ওই বাসায় চলে যায়, আমার কাছে সে আসে না, দেখা করে না। তো দুই সপ্তাহ না দেখতে পেয়ে আমি একবার তার বাসায় খোঁজ করতে গেছি, আমি তার ওয়াইফের কাছেই গেছি, আমাদের ব্যাপারটা
তার ওয়াইফ জানতো, এখন সে ঠিক জানতো, সেই আমি কখনো বলি না যে তুমি আমাদের ব্যাপারটা জানো, সে নিজ থেকেই বলছে বলছে। এখন সে তাকে কিভাবে ম্যানেজ করছে ওটা আমি জানি না, ওটা আমি জানি না সে কিভাবে ম্যানেজ করছে। তো যাই হোক, এখন আমি মানে দুবার ওদের বাসায় যাওয়ার পরে প্রথমবার সে আমাকে খুব ভালোভাবে রিসিভ করে, যে অনেকদিন পরে আমাকে দেখে। সে ভাবছিল যে যখন চীনে চলে গেছে হয়তো আমাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু এত বছর পরে সে দেখলো যে চার বছর পরে দেখলো আমাদের মধ্যে সম্পর্ক আছে। তো সে স্বাভাবিকভাবেই আমাকে নিয়েছে, নাস্তা পানি আপ্যায়ন করলো, তো স্বাভাবিকভাবে কথাবার্তা বললো। তারপর কিছুদিন পরে ওর সাথে আবার এই কয়েক মাসখানেক হয়তো ভালো ছিলাম, আবার একটা কিছু নিয়ে ওর সাথে আমার ঝগড়া। আমার আমাদের ঝগড়াটা এরকম হয় না, কোনো কখনো উচ্চ গলায় বকাঝকাও করি না বা কথা কাটাকাটি, এরকম একটা মৌন যুদ্ধ, হয়তো আমি চুপ করে থাকি, রাগ হয়ে থাকি, কথা বলি না, এই এরকম এই টাইপের। কিন্তু আমি ও একটা একটা কিছু আমি ওর মধ্যে একটা পরিবর্তন দেখি, যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছিল না, কেন এই পরিবর্তন। তো কিছু একটা আমি আশ করতে পারছি। পড়ার পরে আমি একদিন ওদের বাসায় গেলাম, তখন এটা সেটা বলতে বলতে তার একটু কথা কাটাকাটির মতো হয়ে গেছে। তো এটা সে খুব মাইন্ডে নিচ্ছে, কেন আমি গেলাম, কেন এই কথা কাটাকাটিটা হলো হলো। তো সে ভিতরে ভিতরে তার কতটা ক্ষোভ সেটা আমি বুঝতে পারি নাই। ঝগড়াঝাটি হচ্ছে, আবার মিল হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, আবার মিল হচ্ছে।
কি নিয়ে ঝগড়া হয় বেশিরভাগ সময়?
ওই তো ওকে, ও আমাকে সময় দেয় না, আমি ওকে পাই না, এটাই এটাই। তারপরে এভাবে আবার কিছু একটা করতে হবে, এখন বেকার, ওই যে চাকরিটা করতো সেটা শেষ ইয়ে হয়ে গেছে, বেতন টেতন ঠিক মতো হয় না, ওইটা একটা গার্মেন্টস লাইন ছিল, হয় না ছেড়ে দিয়ে পরিশ্রম বেশি, কিন্তু আমাকে বললো যে তার বেতন টেতন ঠিক মতো দেয় না। তো কিছু কি করবে কি করবে করতে করতে তার আবার আমেরিকার কাগজপত্র হয়ে গেল। তো হয়ে গেল, এর মধ্যে তো আমাদের ঝগড়াঝাটি হচ্ছে, আবার মিল হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মিল হচ্ছে। তো ওর ভিতরে কতটা ক্রেজিনেস ছিল এটা আমি বুঝতে পারি না, কখনো আমারে বকাও দেয় না, ইয়েও করে না, কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড রাগ ছিল আমার উপরে। কি নিয়ে? ওই যে আমি ওদের বাসায় গেলাম, কেন গেলাম, ঝগড়াঝাটি হলো, সে সে আমাকে দুইবার মতো দেখার পরে একদিন বলছিল যে তাকে অনেক গালাগালি করছে বা অনেক ক্রেজি হয়ে গেছে তার মধ্যে তার সাথে, এজন্য সেও আবার আমার উপরে সেই প্রভাবটা ইয়ে করতেছিল,
গালাগালি করেছে তাকে তার বউ আপনার কারণে।
হ্যাঁ, আমার কারণে,
সেই কারণে তার ভিতরে রাগ
রাগ। হ্যাঁ,
ওই ফ্যামিলি থেকে কোনো সন্তান নাই তার?
না, ওখানে তার সন্তানাদি হয়নি।
আচ্ছা, তারপর?
তো এখানে একটা বিষয়, ও যদি ওর ভিতরে যদি ভালো বা আমাকে নিয়ে সুচিন্তা করতো, সে কিন্তু তার তার ভাই আছে, বোন আছে, সে কখনো বলে নাই যে সে আরেকটা বিয়ে করছে। এটার কারণ কি? এটা আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন সবাই বলে আমাকে, এটা জবাব আমি দিতে পারি না যে এতদিন পরে কেন এই কোশ্চেন আসতেছে, আমরা তো এই ব্যাপার জানি না। ও কিভাবে, আমি চাইছি যে একসময় ব্যালেন্স করে নিবে, সবকিছু ঠিক করে দিবে। যখন
আপনার সাথে বিয়ের কত বছর হয়ে গেছে কিন্তু তার পরিবার লোকজন জানে না?
তারপর হ্যাঁ না, তো এখন বর্তমানে 11 বছর,
সেটা তো জানে, বাট আপনার সাথে বিয়ের কতদিন পরে জানছে তারা?
আমি সে কিছুদিন আগে তার ভাইকে আমি বলছি, কিছুদিন আগে তার ভাইকে
আমি সময়টা শুনতে যাচ্ছি, আপনার বিয়ে হলো 12 থেকে 13 বছর,
হ্যাঁ, এর সাথেও আমার 11 বছরের লাইফ চলতেছে, সবকিছু মিলে 11 বছর লাইফ চলছে
বিয়ের পরে।
হ্যাঁ, এর সাথে বিয়ের পরে,
বিয়ের পরে 11 বছরের সম্পর্ক,
হ্যাঁ, সম্পর্ক চলতেছে।
কত বছরের মাথায় আপনার বাকি রেস্ট অফ ফ্যামিলি মেম্বার জানছে আপনার স্বামীর? এই কিছুদিন আগে,
কিছুদিন আগে তার ভাইকে আমি বলে দিছি,
আমি বলেছেন, বাট 10-11 বছর কেউ জানে না,
না কেউ জানে না,
শুধু জানে তার ওয়াইফ।
হ্যাঁ,
তার ওয়াইফ কতদিনের মাথায় জানে?
তার এক বছর পরেই সে বলে দিছে, কি কারণে?
আপনার এগুলো কোয়েশ্চেন কখনো মাথার মধ্যে রেইজ হয়নি যে আপনার একটা বিয়ে যে করলো? আপনি তো জানেন যে বিয়ে এমন একটা জিনিস, গোপনে যদি থাকে তাহলে লিভ টুগেদার আর বিয়ের মধ্যে কোনো তফাৎ থাকে না, বাট ওই বিয়েটা তখনই মূল্যবান হয়, মূল্যহীন বিয়েটা মূল্যবান তখনই হয় যখন সেটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, মানুষ জানে। সো এই কোয়েশ্চেনটা কখনো আপনার মনের মধ্যে আসেনি যে আমি সত্যিকার অর্থে আমাকে রিকগনাইজ করেছে বিয়ে করে, নাকি জাস্ট আমার সাথে সম্পর্কটাকে বৈধ করার একটা মাধ্যম হিসেবে বিয়েটাকে ব্যবহার করেছে? এই কোয়েশ্চেনটা কি আপনার মাথার মধ্যে কখনো রেজ হয়নি যে বছরের পর বছর যাচ্ছে সেই জিনিসটা কারোর সাথে জানাচ্ছে না, ওর ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে যাচ্ছে?
আমি ওকে বিশ্বাস করতাম, বিশ্বাস করেছি আমি।
কতদিন ধরে বিশ্বাস করতেছেন? আপনি তো বললেন প্রায় 10 থেকে 11 বছর
চলতেছে। আমি ওটা ওভাবে ওকে দেখি নাই যে আমার আমার সাথে এটা একটা এক ধরনের প্রতারণা হইতে পারে, আমি এটা কখনো ওইভাবে দেখি
নাই। অ্যাটলিস্ট আপনার ওই মেম্বারদের সাথে, ওর ফ্যামিলির সাথে, ওর পরিচিত মানুষজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনার এক্সিস্টেন্স, আপনি যে আছেন সেটা প্রুভ হওয়া উচিত। সেই প্রসঙ্গটা আসবে না?
ফ্রেন্ডদের বাসায় টাসায় আমি গেছি, হ্যাঁ, কিন্তু না ওটা আমি ওইভাবে তাকে প্রেশার ক্রিয়েট করি নাই। দেখে মনে হতো যে পাশাপাশি তার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি, মনে হতো যে ও যদি ছোট হয়ে যায় ও ওকে যদি ওইখানে কিছু বলে।
আমি ১১ বছরের মাথায় আপনি প্রথম জানালেন,
দেখে ওর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না,
আমেরিকা যাওয়ার কাগজপত্র তার হয়ে গেছে,
আমেরিকা যাওয়ার কাগজপত্র হয়ে গেছে, এই এই রোজার আগের রোজা ঈদের পরে সে চলে যাবে সব কাগজপত্র ঠিক করতে, তো তখনও সে চলে যাবে, তখনও সে ওইরকমই আমার সাথে, আমার সাথে তার ইয়েটা সম্পর্কটা ওইরকমই। হ্যাঁ, আমাকে সে সময় দিতে চায় না। একটা ম্যারেজ ডে গেল, আমি হয়তো ওর মনেও নাই, আমি বললাম যে আমার ম্যারেজ ডে, চলো আমি খাওয়াবো তোমাকে। আমার তো সবসময় একটা সেভিংস একটা থাকে সবসময়, আমি আমার কাছে টাকা না থাকলে ভালো লাগে না।
সময় না দেওয়ার ব্যাপারটা আপনার সাথে বিয়ের কতদিন পর থেকে শুরু হয়েছে?
এটা তো মাসখানেক ওই তো বাইরে বাইরে ছিল, তারপরে এক বছর দেশে থেকে এরকমই করলো, তারপরে আমেরিকা
বিয়ের কি 2 মাস 6 মাস তারপর থেকে তার মধ্যে?
না, প্রথমত দেশে যখন 4-5 বছর ছিল ভালো রিলেশন ছিল, আসা যাওয়া করতে।
মানে আমি বলছি যে এই যে আপনার ব্যাপারে যে আপনার ব্যাপারে যে প্রচন্ড ইনভলভ, এই ব্যাপারটা কতদিন পর্যন্ত ছিল তার মধ্যে বিয়ের? 1 বছর
না, 4-5 বছর ছিল।
তারপর থেকে আপনি ওটা দেখেন
না? না, তারপর তো দেখেন, ওই যে বাইরে ছিল,
বাইরে গেল, বাইরে থেকে আসার পরও তো সেই ক্রেজিনেস দেখেন
না? হ্যাঁ, না সেই ক্রেজিনেস 3-4 মাস দেখিনি, তারপরে সে উল্টাপাল্টা হয়ে গেছে, কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে।
তার সেই মানে সম্পর্কের যে একটা টান, সেইটা আপনি প্রথম বিয়ের পরে 2-4 বছর দেখেছেন?
দেখেছি।
তারপর বিদেশ গেছে, চীন গেছে, 3-4 বছর ছিল, আসছে, আসার পরও আপনি সেটা দেখেননি?
না।
আচ্ছা, তারপর?
তারপরে তো এখন সে আমেরিকা চলে যাবে, চলে যাবে, কাগজপত্র ঠিক, আমি তো অপেক্ষায় থাকি কখন আমার কাছে আসবে, কখন তার সাথে কথা বলবো, এই অপেক্ষায় থাকি। কিন্তু দেখি যে আমার চাওয়া পাওয়ার মধ্যে সে তার মতো সে চলে, সে কোথায় থাকে, কার কাছে থাকে, কখন এগুলো আমি জানতে পারি না, এটা ওটা বলে আমাকে বুঝায়, এটা এটা বলে, আমি তো আমার ইয়ে আমি পাই না, এটাই সবচেয়ে বড় কথা, আমি তাকে পাই না। তো রাগ করে থাকি, মন খারাপ করি, ঝগড়াঝাটিও হয়, তো ওর ভিতরে অনেক কেন আমার আমার ওই যে এটা সেটা বলি, সে রাগ করে, সে যখনই আমি বলি যে একটা উদাহরণ বলি যে সে বাইরে বাইরে ঘুরতেছে, 3 দিন আমার সাথে দেখা নেই, দেখা নাই কি ঈদ আসছে, তুমি 3 দিন এদিকে ওদিক এদিকে যাচ্ছ, ওদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, আমার সাথে দেখা করার কথা মনে হয় না। তা আমি এমনি একটু বললাম কি কি তুমি কি ডেটিং করতে গেছো কোথাও, বলে অনুমুল জায়গায় আসছেন কি ডেটিং করতে গেছো, সে আইসে আমাকে বলে তোমার সাথে আজকেই শেষ, এমন ভাবে সে কয়বারই আমাকে বলছে যে আজকেই শেষ, ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো সে 2 সপ্তাহ দেখা করে নাই আসছে, আমি তো একটু রাগ হইতেই পারি, যাও কথা বলো না, 2 সপ্তাহ ধরে তুমি কোথায় ছিলা, সরাও আমার এখান থেকে, সে চলে গেছে, এই কথাটাও আমি তারে বলতে পারবো না, সে চলে গেছে। তখনই আমি তার বাসায় গেছিলাম আর কি, তখনই চলে গেছে, তখনই আমি বাসায় গেছিলাম তাকে আবার ধরার জন্য। এই তারপরে ও ভিতরে ভিতরে কতটা অন্য অন্য মানুষ হয়ে গেছে, এটা আমি নিজে টের পাইনি, বুঝতে পারি নাই কতটা অন্য মানুষ হয়ে গেছে। তো আমেরিকা যাওয়ার সময় তার আমার সাথে ভালো সম্পর্ক ছিল না, হঠাৎ করে একদিন আসছে, বলে যে চলেই তো যাবো, কখনো সে রাতে থাকে না, এটা আমার এলাকাবাসী সবাই জানে, সন্ধ্যা হলে ওই হয়তো কখনো দুপুরে আসছে, একসাথে খাওয়া দাওয়া করলো, তো 2-3 ঘন্টা থাকলো, চলে যায়, আবার হয়তো কখনো সন্ধ্যার দিকে আসছে, 2-3 ঘন্টা চলে যায়, এরকম কখনো সে রাতে থাকে না। তা আমি বলি তুমি আমাকে বিয়ে করছো, তাকে সে জানে, তুমি কি তুমি এইটুকু তো তাকে ম্যানেজ করতে পারো যে সে যেহেতু জানে ওর কাছে তো আমি 2 দিন থাকতে পারি, ওকেও তো আমি বিয়ে করছি, তো ও
হয়তো মানাতে পারে না বা এই দুঃসাহসও করে না তার প্রতি, কিন্তু আমি কখনো দেখি নাই যে সে বলে নাই যে ওর খুব রাগ বা ওকে আমি কখনো ম্যানেজ করতে পারবো না। হ্যাঁ, এই জিনিসটা আমাকে কখনো বলে নাই যে সে তোমাকে মানবে না, এই জিনিসটাও আমি কখনো বুঝি নাই।
সে থাকতে কোথায়? অন্য কোথাও না, প্রথম বউয়ের ওখানে যাইতো না?
হ্যাঁ, ও বউয়ের কাছে চলে,
অন্য কোথাও যে থাকতো ব্যাপারটা,
ওখানেই চলে যায়, ওখানেই চলে তাকে প্রাধান্য দেয়। এই তো এটা নিয়েও আমি আমি শেষের দিকে মানতে পারি নাই, পরে আমেরিকা চলে যাবে সময় এসে তো চাচ্ছি যে ঠিক আছে দেখি মিউচুয়াল করে চলে যায় কাটানো যায় কিনা, না সে ওই রকমই। আমার একটা ম্যারেজ ডে আসছে, আমি বলছি আমি খাওয়াবো চলো, আমার কাছে টাকা আছে, নিয়ে গেল মেয়ে খাওয়া দাওয়া টেবিলে দিল, খায় সে খাইলো না, আমাকে হাততালি দিয়ে আমি উদযাপন করে সে বাসায় চলে গেছে। এই হলো আমার ম্যারেজ ডে। এই তো এই কষ্টগুলি নিয়ে স্বাভাবিক ওর সাথে আমি হাসি মুখে ব্যবহার করতে পারি না, চলতে পারি না, শেষের দিকে চলে যাবে, কয় আমার কাছে দুরাত থাকবে, এক রাতে আসছে, তো কি হয়েছে আমি জানি না, এটা আমি স্বপ্নই দেখলাম না ভুলই দেখছি, আমি ভয় পাইছি ওকে দেখে, আমি ভয় পাইছি, হঠাৎ দেখে চোখ বড় করে আমার দিকে তাকায় আছে, ভয় পাইছি। তো পরে বলি ও এরকম হয়ে গেছে, মাথায় মনে ভূত টুত চাপছে না, তো যাওয়ার আগে তো আমার কাছে আসতে দেওয়া যাবে না, তো এরকম হয়ে গেল কেন? তো পরে আমি আর তাকে মানে দূরে রাখছি, আমি ওই ভয় পাওয়ার পরে যে ও ওর মাথা নষ্ট, ও এখন আমেরিকা চলে যাবে, ও কি করতে কি করে বসে, ও ঝগড়াঝাটি করতেছে, ওর কি হয়েছে আমি বুঝতেছি না, ও কেন এরকম হয়ে গেল, আগে তো এরকম ছিল না, এই
এই করবে আপনার,
হ্যাঁ এই রূপ গুলা তো আমি দেখি নাই,
কি করবে?
তারপরে
বলি আপনার কি করবে, সে কি করতে পারে, আপনার কি আছে, আপনার সোনার কোনো খাজানা আছে নাকি?
না তা নাই।
তাহলে কি করবে
এখন? আমাকে বিয়ে করছে, আমি তার অপেক্ষায় থাকি, সে আমার স্বামী, আমি তো তাকে কাছে পাইতে চেষ্টা করব, এটাই ছিল আমার চাওয়া, এখানেই আমার এখানেই আমার ভুল, এটাই মনে হয় যে শেষ পর্যন্ত কাল হইয়া দাঁড়াইছে আর কি, এটা ভালোবাসার দৃষ্টিতে যায় নাই, এটা এটা কেন আমি দেখে দিয়ে করছি না?
আমেরিকায় চলে গেছে,
হ্যাঁ আমেরিকায়।
কি অবস্থা এখন আপনার?
আমার কি আমার কি অবস্থা, আমি সে একা আছে, একাকিত্ব, তো সে আমাকে কিছু টাকা পয়সা প্রথম দিচ্ছে আমি সংসার চালানোর জন্য।
কতদিন আমেরিকায়?
এক বছর হবে, এক বছরের মতো হবে।
যোগাযোগ আছে এখন?
কথা কথা হয় মাঝে মাঝে, কথা হয়, রাগ খুব বেশি একটা কথা বলে না, ফোন দেয়, ফোন দিয়ে চুপ করে থাকে, আমি বলি কথা কথা বলি, এই টাকা পয়সা কিছু দেয়, আমি বাবার বাড়িতেই সবসময় ছিলাম, এই মনে হয় 10 মাস আগে আমি বাসা একটা বাসা নিচ্ছি, থাকার পরে ওখানে তো ওখানে আমি থাকতে পারি নাই, আমার ভিতরে নানা ভয় কাজ করে, মেয়েটা বড়,
মেয়েটাকে নিয়ে আলাদা বাসায় থাকি,
হ্যাঁ আলাদা বাসায় আমি, হ্যাঁ ওই বলছে নিচ্ছে, বাবার বাড়িতে অনেক বছর ছিলাম তো আর ভালো লাগতেছিল না, নানা সমস্যা, ও নিজেই বলছে যে আমি বললাম যে আমার তো সমস্যা এরকম এরকম, তো যাও বাসা নাও, তো বাসা নিলাম, তো ওর ভিতরে যে ক্রেজিনেস আছে সেটা আমি টের পাই, সে ফোন দেয় কথা বলে না, সে ফোন দিয়ে চুপ করে থাকে, দিয়ে কাজ করে, এর মধ্যে সে হয়তো 3 বা 4 বারও ফোন দিচ্ছে, আধা ঘন্টা কোনো কথা বলে না, শুধু বলে তুমি বলো তুমি বলো, আমি কি বলবো কথা, তুমি কিছু বলো না, বলো না তুমি বলো, এই চুপ করে থাকে, তো আমি বুঝি যে সে আমার আমি আমার গতিবিধি দেখতেছে, আমি কোথায় যাচ্ছি কি করি কখন কোথায় আছি, এই গতিবিধিটা দেখতেছে। পরে আমার ভিতরে ভয় কাজ করতেছিল যে ও তো পাগল, পাগলা হয়ে গেছে,
ও পাগল হয়ে গেছে কেমনে বুঝলেন আবার?
ও কি অন্যায় করে বসে,
ও যে পাগল হয়েছে এটা কেমনে বুঝলেন?
ওই যে রাতে ভয় পাইছি আমি, তারপর শেষে তো শেষে আমি তো ওর কাছে যাই নাই, ও শেষে আমার সাথে আরো মিউচুয়াল করার চেষ্টা করছে, আমি ভয়ে তার কাছে যাই নাই, সে ওভাবেই আমেরিকায় চলে গেছে, সে প্রথমত 2 মাস আমার সাথে কথা বলে নাই, কথা বলে না, আমিও ট্রাই করি নাই, পরে আমি ওদের বাসায় গিয়ে।
এখন কি ভয় পান আপনি তাকে নিয়ে?
ভয় পান মেয়েটা বাইরে যায়, স্কুল কলেজে যায়, এবং
সত্যি যে জিনিসটা আমি যে বাসা নিছি আমি প্রথমত তাকে ঠিকানা দিইনি, বলছি আমি অমুক জায়গায় থাকি বা কত নম্বর বাসা কোন গলিতে এগুলো আমি বলি নাই, কিন্তু সে তার কথা বুঝি সেটা হন্নি হয়ে এটা খুঁজে বের করছে এটা, এবং তার ওয়াইফ এটা বের করছে। আমি দেখছি যে আমার বাসায় সে আশেপাশে আমি তাকে দেখছি দুই তিনবার দেখছি ঘোরাফেরা করে
বাসাটা, পূর্ব স্বামী মানে পূর্ব স্ত্রী
হ্যাঁ খুঁজে বের করছে তো দেখি মানুষজন উকি ঝুঁকি মারে, আমি বুঝতে পারি না কেন।
আপনার ডাক নাম কি? কি নামে ডাকবো আপনাকে আমি?
হাদিকা সুলতানা।
কেমন আছেন?
ভালো নেই, ভালো থাকি কিভাবে? আমি তো একটা লাইফ এর একটা পর্যায়ে চলে আসছি।
সংসার চলে কিভাবে?
সংসার ও ঈদের আগে আমাকে কিছু টাকা ঈদ করার জন্য কিছু টাকা দিয়েছিল, ওটা দিয়ে চলছি। আমি বোনের বাসায় আছি, রোজার মাস বোনের বাসায় ছিলাম, ওর সাথে ঝগড়াঝাটি থামছে না, চলেই যাচ্ছে, ক্রমশই বেড়েই যাচ্ছে। মনে করি হয়তো যাওয়ার পরে, আমি আমেরিকা যাওয়ার পরে ভাবছি যে টাকা পয়সা ইনকাম করবে, হয়তো মনটা ঠান্ডা হবে, হয়তো ভালো হবে, তার ইয়াটা হয়তো পরিবর্তন হয়ে যাবে। বললাম রোজার আগে একটা টাকা দিছিল আমাকে, ওটা দিয়ে হ্যাঁ ওটাই, এরপরে আর ইয়ে হয় নাই, এরপরে আর দেয় নাই, ঝগড়াঝাটি চলতেছে, ইদানিং কথা হয় না। আগে দুই এক সপ্তাহ আগে বুঝে কথা বলছিল, ওই যে আমি ওর বড় ভাইয়ের কাছে বলছি, বলল আমার বড় ভাইয়ের কাছে বলছিস কেন, আমাকে আর খুঁজবি না। হ্যাঁ এটা হলো ওর শেষ কথা আমার সাথে।
এখন কি চাচ্ছেন আপনি? এখানে আসছেন কেন? শুধু এই জীবনের কথাগুলো বলতে না কিছু চাচ্ছেন আপনি?
আমি কি করব আমি জানি না, এই সময় কি করার আছে, এই সময়টা আমার কি করার আছে আমি জানি না। ও বলে দিবে, ও বলুক ও কি চায়। সবার কাছে আজকে হয়তো আমার ভাই বোন, আমি বলছি আমি যাব তোমরা শুনবা, ও যদি সত্যি মানুষ হয়, ওর ভিতরে যদি সত্যিকার কিছু থাকে, ও যদি মানুষ হয়ে থাকে, ও আজকে বলবে, ও বলবে সত্যি কথাগুলি বলবে, ও কেন এরকম করতেছে, ও কি চায় আসলে, সত্যি কথাগুলি বলবে। ও আমার ভাই বোনের এক একজনের কাছে এক এক ভাবে বলে, এক একজনের কাছে এক এক ভাবে।
আমরা চেষ্টা করি আমেরিকায় নাম্বারে ফোন লাগাতে। আপনি কি তার কাছে তথ্যটা পৌঁছাতে পেরেছেন যে আজকে আপনি অনুষ্ঠানে আছেন? এবং
চেষ্টা করছি, মেসেজ পাঠাইছি, তারপরে ওর বন্ধুকেও মেসেজ দিয়েছি, তারপরে আমার একটা ভাইকে বলছি ওকে ফোন দেওয়ার জন্য, আমার বোনকে বলছি ওকে ফোন দেওয়ার জন্য।
ওকে, আমরা ট্রাই করি, দেখি তাকে ফোনে পাওয়া যায় কিনা, যদি তাকে ফোনে পাওয়া যায় তবে আমরা কথা বলতে চেষ্টা করব। এবং
ও যদি সংসার করতে না চায় আমাকে বলুক সরাসরি, তুমি তোমার সাথে আমি সংসার করব না, ও সরাসরি আমাকে বলুক, ও আমাকে বলে না, আমার বোনদেরকে এক এক কথা বলে।
আর যদি সংসার করতে চাই?
হ্যাঁ আমি তো আছি, আমার জন্য তো এখন আর পাত্র রেডি নাই যে আমি আবার বিয়ে করতে যাব, এখন মেয়ে দিয়ে দিব কয়েকদিন পরে, তাই না?
আপনি এই মানুষের সাথে কিভাবে সংসার করবেন যাকে নিয়ে আপনার মধ্যে ভীতি ঢুকে গেছে মনের মধ্যে সবসময়, যার ভয়ে আপনি তটস্থ থাকেন?
ভয় না, আমি তো একটা প্রাণী, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমি তো একটা প্রাণী, আমাকে কয়বার মারবে, একবারই মারবে, ওইটা নিয়ে আমার ভয় নাই। কিন্তু
ওটা নিয়ে ভয় তো আছে, প্রথম মুহূর্তে আপনি ওটা নিয়ে ভীতি সংসার করতে
থাকেন? না না, ওটা নিয়ে আমার ভয় নাই, কিন্তু আমার ভাই বোন ওকে পছন্দ করে, ওকে বিশ্বাস করে, ভাই বোন ওকে পছন্দ করে, ওকে বিশ্বাস করে, আমি কে এত বিশ্বাস করো?
আপনি কি সন্ত্রস্ত থাকেন না আপনি আপনার স্বামীকে নিয়ে যে মনে হয় আপনার বাসায় লোক পাঠালো, এই মনে হয় কোনো ক্ষতি করে দিল, এই ধরনের ভীতি কাজ করে না আপনার মনের মধ্যে? সত্যি করে বলবেন
না, এই ধরনের কাজ করে, কিন্তু আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি অনেক কিছু দেখতেছি, আমি অনেক কিছু দেখতেছি।
লোকজন দিয়ে আপনাকে সবসময় একটা অনুসরণ করতেছে, সবসময় একটা ফলো আপ এর মধ্যে রাখছে, এরকম সিচুয়েশন না?
এরকম সিচুয়েশন।
তাই যদি হয় যাকে আপনি এতখানি ভয় করেন যে বাড়ির ঠিকানা পর্যন্ত যাকে জানাননি, তার সাথে সংসার করবেন কিভাবে? আপনি তো বলেই ফেললেন না যে আপনি সে যদি ফিরে আসে বা নতুন করে সম্পর্ক তৈরি করতে চায়, কিভাবে করবেন সম্পর্ক?
ও তো ফিরে আসবে না,
যদি আসে হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি কল করি, আপনার নাম্বারটা দিন আমার, আমি কল করি।
অসুবিধা নাই, অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই ভাইজান, কোনো সমস্যা।
আমি আমি ওই যে আমি আমি হাদিসের হাজব্যান্ড, আপনি হাদিসা 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 মোবাইল আমি কল দিচ্ছি।
নো প্রবলেম, সে অলরেডি অলরেডি সে আমাদের সাথে স্টুডিওতে আছে, আপনি কথা বলুন, কোনো সমস্যা না।
হ্যাঁ আমি কথা বলতেছি, আমি ফোন দিচ্ছি।
জরুরি না, আপনি এই নাম্বারে এভাবেই কথা বলুন, কোনো সমস্যা নাই।
মাই গড, নাম্বারটি কেটে দিয়েছে, বাট উনি আমাদের নাম্বারটা বোধহয় জানেন কিনা তো ঠিক শিওর না, আমার নাম্বারে দিয়ে বলছিল। ওকে, কল এসছে,
স্পিকার দেন। হ্যালো, সালাম আলাইকুম।
রিসিভ হয় নাই।
সালাম আলাইকুম। জি ভালো আছি, একটু কাইন্ডলি আপনি লাইনে থাকবেন, আমরা আপনার ফোনটা স্পিকারে নিচ্ছি আর কি, একটু একটু কাইন্ডলি লাইনে থাকবেন। অথবা আমাদের আমাদের এন থেকে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চাচ্ছি এই নাম্বার থেকে সরাসরি আপনার নাম্বারে কথা বলতে, তাহলে কথাগুলো পরিষ্কারভাবে শোনা যাবে। আপনি আপনি আমার আমার ফোন রিসিভ করুন, কোনো সমস্যা নাই কিন্তু আমাদের। ও, কথা ক্লিয়ার আসছে না, একটু যে একটু লাইনে থাকুন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এক সেকেন্ড, একটু লাইনে থাকুন। জি আপনি লাইনে থাকুন কাইন্ডলি। জি আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা দেখুন, প্রথমত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠান সম্বন্ধে আপনি ওয়াকিবহাল কিনা জানি না, এটি একটি এই প্রোগ্রামের নাম হচ্ছে ভালোবাসার বাংলাদেশ, যেখানে পুরো বাংলাদেশের এই নেটওয়ার্কের আওতায় যেখানে আমরা মানুষের ভালোবাসার কথা বলতে চেষ্টা করি। এবং আপনার আপনার যে ভালোবাসার মানুষ যিনি, জি আপনি কি শুনতে পাচ্ছেন? জি এক্স্যাক্টলি, এবং আপনার সেই ভালোবাসার মানুষ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত, হাদিকা আমাদের সাথে আছেন, যিনি তার জীবনের কথাগুলো বলতে এসেছেন। এবং অনিয়ারে তিনি তার জীবনের অনিয়ারে তার জীবনের কথাগুলো উনি বলতেছেন ঠিকই, বাট অফ ইয়ারে উনি বারবার বলছিলেন যে আমার জীবন তো এখন জীবন সায়ানের দিকে চলে এসেছি, শেষবারের মতো আপনার এই অনুষ্ঠানে আপনার এই প্ল্যাটফর্মে আসতে চেষ্টা করেছে এই কারণে যে যাকে ঘিরে আমার জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম সেই মানুষটাকে শেষবারের মতো একবার চেয়ে দেখব যে আমি তাকে পাই কিনা। তা আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার ফোন রিসিভ করেছেন তাই। আর আপনি এই প্রশ্নের উত্তরটা কি একটু দয়া করে দিবেন যে আদৌ সেই মানুষটির জীবনে ফিরে আসা আপনার পক্ষে কখনোই সম্ভব কিনা? জি প্লিজ।
ওনার নাম নাজু, আমি আমি এখনো হাদিসা প্রচন্ড ভালোবাসি, তার সবচেয়ে আপনার ইন্ডিয়ান সিরিয়াল সিরিয়াল আপনি দেখে সমাধান
আমি বিভিন্ন তাকে ভালোবাসি,
প্রচন্ড ভালোবাসি।
আপনি কি কথা শুনতে পাচ্ছেন? স্টার জলসার কারণে তার ইম্প্যাক্ট, রাইট? ও ক্রাইম পেট্রোল। জি প্লিজ। এই প্রশ্নটা আমি করেছি তাকে, এই প্রশ্নটা আমি করেছি, এই প্রশ্নটাই আমি করেছি যে আপনার কাছে কি সোনার কোনো খাজানা আছে কিনা, আমিও তাই জিজ্ঞেস করেছিলাম। জি প্লিজ।
আমার মাথায় নিয়ে আসবো, বলেন আপনি
আমি তো তাকে ছাড়তে চাচ্ছি না, আমি তাকে ভালোবাসি নাও, আমি তাকে ভালোবাসি, আমি কারণ মনটা এত বড় জিনিস, ভাঙলে সবকিছু আমার মতো সমর্থন করো, এই কারণে আমি তাকে এখনো ভালোবাসি, তুমি নাও তাকে ভালোবাসি, তার মেয়েটি আমার মেয়ে না, মেয়েটা পাস, আমি আমার মেয়ের মতো তোকে লালন পালন করবো, গিয়ে যাওয়ার ছিল আমি আমেরিকা থেকে, এখন তিন লক্ষ বসবো আমি তাকে তোমার যাওয়ার,
আপনার মেয়ের সাথে কাইন্ডলি একটু কথা বলুন, আপনার মেয়ের সাথে একটু কাইন্ডলি কথা বলেন, আপনার মেয়ে স্টুডিওতে আছে, একটু কথা বলুন, জি আপনার মেয়ের সাথে কথা বলুন,
হ্যালো,
জি 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 প্লিজ জি প্লিজ,
আমেরিকাতে আসার পরে সে যখন যেটা চাইছে কেনার জন্য আমি তাকে টাকা পাঠাইতেছি, আমি তার সাথে কথা বলতেছি, কিন্তু আমার কষ্টটা তো খাই জানায়, যখন একটা মানুষ আপনাকে ভালোবাসে সে ভালোবাসার মূল্যায়ন তো আপনি যখন টাকা দিচ্ছেন, আপনি যখন ভালোবাসার মূল্যায়নটা তো সঙ্গর চোখে নিবে তখন অবশ্যই কষ্ট লাগবে ভাই, আমি তাকে কেউ নাও ভালোবাসি, তাকে সেটা ফিল্ডে হয়ে গেছে, সে রেডিওতে আসছে, সবাই তাকে চেনে জানে,
না ভাইজান এটা এই জায়গাতে একটু কারেকশন করি, ভাইজান একটু অনুমতি দেন, কারেকশন করি, এই প্রোগ্রামে আসবার জন্য কোন সেলিব্রিটি হওয়ার দরকার পড়ে না, অ্যাকচুয়ালি যে কেউ এই অনুষ্ঠানে আসতে পারে, এবং আপনাকে
আমি এখন আপনাদের অনুষ্ঠানে কথা বলতে চাচ্ছি, ভাই আমি আমি প্রতি চার মাস পর তাকে আমি পাঠাই, আগে পাঠাইছি, এবং কোরবানির জন্য তাকে আমার কোরবানির জন্য আমি কিছুদিন আগে বাসায় বসা, তারপরে আমার দাঁতের সমস্যা যে কারণে আমেরিকাতে আসার পরে আমি চিকিৎসা করতে পারতেছি না, প্রচুর এক্সপেন্সিভ, তো যে কারণে তারপরে কোরবানির জন্য আমি তাকে আমাদের প্রতিশত টাকা পাঠাই দিচ্ছি, দ্বিতীয় নামে এক্সিডেন্ট আছে, তাহলে বিদেশে আমি
দ্বিতীয়
নামে এক্সিডেন্ট আছে, আমি দ্বিতীয় নামে এক্সিডেন্ট আছে, প্রচুর টাকা পাঠাই দিচ্ছি,
আপনি মনে হয় জানেন না,
আমার কষ্ট একটাই লাগে যে সে আমার নামে নাই নিজে তো মামলা করতে গেছিল, এটা খুব কষ্ট লাগছিল, আমি যাকে এত ভালোবাসি সে ভালোবাসা পরিণামে সে আমার নামে নাই নিজে তো মামলা করতে গেছিল, আমি এই জিনিসটা এত কষ্ট পাইছি ভাই, মানে আমি যদি আমার কষ্ট পরিমাণটা যদি পৃথিবীতে ডায়লা দেওয়া যেত, মানে পৃথিবীতে বললাম না, আমি তাকে এখনো ভালোবাসি, আমার ভালোবাসে এমন কোনো এমন কোনো আমি ঘাটতি নাই, আমি স্টিল নাও তাকে ভালোবাসি, সে আমি আমেরিকাতে আসছি, কষ্ট করতেছি, 16 ঘন্টা ডিউটি করতেছি, তাদেরকে ভালো রাখার জন্য আমি আমেরিকাতে যে টাকা কামাই করি কয়টা টাকা নিজে খরচ করি, দাদা আমি তো তাদেরকে ভালো রাখতেছি, প্লাস আমার আমার একজন ভাই আছে তাকে আমার দিতে হয়, আমার আমার বড় ভাই নিচ্ছে আমার টাকা দিতে হয় না, আমার মূলত আমার ভাই আছে, অমন্না আছে, মাঝু আছে, তাদেরকে দেখাশোনা করার জন্য, ঈদের দিন তাকে আঠাশবার ফোন দিতে থাকে, আমি তাদের একদম বন্ধ পাইছি, তাকে ফোন করে তুমি মোবাইল বন্ধ করে রাখতে পারো, মোবাইল খুলে রাখে কি হবে, তুমি তো আগে আমার সাথে একই রকম আচরণ করছো,
আপনি এই তথ্যগুলোকে কখনো দিলেন না,
ও দেশে থেকে তো আমাকে ঈদ মোবারক জানায় নাই,
ঈদের দিন আমি 28 বার তাকে মোবাইলে ফোন করছি, 28 বার আমার কথা আমার পরিবার সবাই জানে কি করবে, আমার পরিবার আমার একটা মেয়ে আছে, আমার পরিবার যদি সবাই জানে, আমার আমার বড় ভাই সবার কাছে ছোট হয়ে যাবে, তাকে ছোট করার নেট আমার নাই ভাই, আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে তাকে আমি দেখাশোনা করে নিতে হয়েছি, আমি অনেক কষ্ট করছি বাংলাদেশে, অনেক কষ্ট করছি, আমি এক জায়গায় চাকরি করছি বাংলাদেশে 6 মাস বেতন পাই নাই, পরে আমার ওয়াইফ একটা গয়না বন্ধ করে একটা টাকা আমি 1 লাখ টাকা দিচ্ছি, সে 1 লাখ টাকা আমি পাইছি, একটা মানুষের যখন কখনো টাকা না থাকে সেগুলো দুর্বল হয়ে পড়া যায়, তখন তার কোনো কিছু ভালো লাগে না, পুরুষ মানুষের আমি আমি মানসিকভাবে মানসিকভাবে ব্যাখ্যা করছি বাংলাদেশে থাকতে, আমি চিন্তা করতে পারতেছি না, আমার ওয়াইফকে যদি শ্বশুর বাড়িকে তাকে নিজের করতেছে, এদিকে আমি কিছু করতে পারতেছি না, আমার দুইটা ওয়াইফ আমার ছেলের কাছে রাত্রের বাড়ি তাকে আমি সবসময় কথা বলি যে ভাই আমি যদি মারা যাই আমার বয়স আমার বাচ্চা কাছে দেখছি,
অনন্যা আমাদের অনুষ্ঠানে আসার আগে বলেছে যে সে আপনারই মেয়ে এবং সে এটা অফিয়ারে বলছিল যদি কেন আমাদের কাছে আসলো আর আসলোই যখন আমাদেরকে কেন পর করে দিল সে কথা সে বলছিল।
মানুষ রবিবার করে ঠিক করে থাকতে পারে রবিবার করে ছেড়ে দিতে পারে না। আমি যদি তাকে আমি যদি তাকে ছাড়ার ইচ্ছা থাকে তবে তো আমেরিকায় সে তাকে 3 লাখ টাকা দিচ্ছি ভাই এক বছরে।
যেভাবে দেখ 3 লাখ টাকা যদি দিয়ে থাকে এটা সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রকাশ পায়। জি বলুন। বোঝা যায় ওখানে টাকা কামাই করা তো সহজ কিছু না।
আমি তাদের জন্য চুরি করতেছি তারাই তো আমার চোখ বলতেছে তারা আমার নামে নারী নির্যাতন মামলা করতে চায়।
আপনি কি নারী নির্যাতন মামলার জন্য গেছিলেন?
হ্যাঁ ভাই, এটা মনে করছে ও এটা এভাবে মনে করে দিচ্ছে ও আমার সাথে
কেন মনে করবে?
না না, আমি বলছি ও কি চায়, আমি একজনের সাথে বলছি যে ওরই বন্ধু মানুষ ও কি চায় ও। হ্যাঁ, ও যদি আমার কাছ থেকে
না স্পেসিফিক বলেন কথা সামনের দিকে বাড়াতে চেষ্টা করুন।
না ও যদি
না স্পেসিফিক বলেন আপনি কি নারী নির্যাতন মামলা করতে গেছিলেন?
না না, ওটা আমি যাইনি, ওটা আমি যাইনি।
উনি তো বলছেন
ওটা আমি যাইনি।
জি প্লিজ বলুন।
একদম শোনান আমার কথাটা। আমি আমার কথা হলো যে আমি স্ত্রীরা তাকে ভালোবাসি, এটার ভিতরে উপরে আল্লাহ করে প্রত্যেকটা মানুষকে মুক্তি হবে, উপরে আল্লাহ আমাকে কিন্তু মুক্তি হবে। আমার বয়স এখন 50 উপরে, 51 চেয়েও করছে আমার বয়স সত্যি হওয়া, আমি তার কিন্তু মুক্তি হবে উপরে আল্লাহ আছে। আপনি যদি পৃথিবীর কারা শুনছি না কথা বলতে পারেন, কারা শুনছে এমন কোনো দিন নেই যে তাকে আমি মুক্ত করে। আমি ফোন করলে আমি তার রোজার সাথে ফোন করে আমাকে তোদের কথা বলি, সে বলছে সেরকম কথা বলবে না, তখন থেকে আমি একটা ফোন করি না। এমন দিন গেছে আমেরিকাতে আমি গোলটাকার সাথে ফোনে কথা বলছি, আমি সাথে বলছি তুমি অনলাইনে আসো দেখা করি, আমি দেখা করি না, আমার রাগ একটু বেশি, কারণ আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার একটা বেশি থাকে। আমি রাস্তা মানুষের সাথে রাগ করি, আপনার একটা গাড়ি দিলে আমার মনে কষ্ট লাগবে না, কারণ আপনাকে আমি চিনি না। আমি যদি যাকে যার যাকে আমি এত ভালোবাসি সে যদি আমাকে আমাকে ভুল বলছে, আমার সাথে যদি এত খারাপ আচরণ করে, আমেরিকা আসার আগে যাকে তার কোনো তো ধরা বাকি ছিল, আমি তার বাসার গেছি সেখানে কিন্তু আমার যার যাকে
কেন একটু কাইন্ডলি লাইন একটু কাইন্ডলি লাইন কিসের ভয় একটু কাইন্ডলি লাইনে থাকবেন একটু লাইনে থাকবেন কাইন্ডলি কিসের ভয়
জানি না। ও আমার হয়তো এটা ওর ব্যবহারে এটা এটা আমার মনে হয়েছে।
না, আমার ওই প্রশ্নটা তখন আমি আপনাকে করেছিলাম যে আপনার কাছে কি সোনার কোনো খাজানা আছে?
না না, আমি
আপনার কাছ থেকে কি আদায় করে নিবে সে প্রশ্নটা আমি তখনও করেছিলাম যখন আপনি এই কথাটা বলেছিলেন। কিসের ভয়, কিসের চোখ বড় বড়? দেখুন, মনের মাধুরী মিশিয়ে আমি বলি, না না না, মনের মাধুরী মিশিয়ে কোনো তথ্য এখানে দিয়েন না, কারণ মিলিয়ন্স অফ লিসনার্স এই অনুষ্ঠানটি শুনতেছে যারা খুব পবিত্র আত্মা এবং মন নিয়ে অনুষ্ঠানটি শুনে, যে আমাদেরকে কেউ মিসগাইড করতেছে না এখানে। আপনার উনাকে নিয়ে ভয় কিসে? আপনি আমাকে বললেন যে কোনো কারণ ছাড়াই বললেন যে চোখ বড় বড় করে আসছিল আমার কাছে, চোখ বড় বড় করে কি করবে আপনার কাছে? আপনি স্পেসিফিক কোনো কিছু বলতে পারছেন না, বাট একটা নিজের মন গড়ে একটা তথ্য দাঁড় করানোর চেষ্টা করতেছেন, যেখানে আপনি বারবার বলার চেষ্টা করছেন যে সে এবং তার পরিচিত লোকজনকে দিয়ে আপনাকে ভয় দেখিয়েছে, বা প্রথমবার যে ভয়টা দেখেছেন তার চোখ বড় বড় মনে হয়েছে। হোয়াট ডাজ ইট মিন যে চোখ বড় বড়, এবং তারপরে তার কাছে আপনি যাইতে সাহস পাননি?
হ্যাঁ এটাই,
এটার পিছনে কি কোনো নাই?
এটা কেন হবে?
এটার জন্য কি সে রেসপন্সিবল?
এরকম সম্পর্ক তো ছিল না আমাদের।
না আমি বুঝলাম, এটার জন্য কি সেই দায়ী যে আপনার কখন কত ডিগ্রি অ্যাঙ্গেল একটা মানুষের চোখ বড় হয়েছে আপনি নিজে নিজে অনেক কিছু ভেবে নিলেন, চোখটা যখন বড় হয়েছে আমাকে যে কোনো সময় কি খুন করতে পারে নাকি?
এরকম সম্পর্ক তো আমাদের ছিল না, আমাদের মধ্যে বন্ধু এবং ভাই বোনের মতো
সম্পর্ক। সেটা পরের জিনিস যে আপনার সাথে মহব্বত টান দেখা করতো বেশি এখন কম, সেগুলো আলাদা জিনিস। বাট এই ভীতিটা ঢুকলো কোন দিক দিয়ে যে আমাকে সে অপদস্থ করতে পারে, আমার প্রতি সে চড়াও হতে পারে বা আমাকে কি জীবন আমার জীবনও শেষ করে দিতে পারে, এরকম কিছু নাকি? সেগুলো নিয়ে আপনার হাজারো কমপ্লেন থাকতে পারে। আমি অন্য বিষয় নিয়ে কথা বলছি এখন, যে আপনি তাকে ভিড়তে দেননি, আপনি নিজেও তখন বলেছেন এই কথা। কেন
ভয় পাই?
কিসের ভয়? কোথেকে ভয়
জানি না কেন এই ভয় তৈরি হয়েছে।
এখন যদি নিজে নিজে মন মন গড়া ভয় তৈরি করে নেন, সেই ট্রিটমেন্ট কে দিবে?
আমি
এই সলিউশন কোথেকে আপনি নিয়ে আসবেন?
আমি বিশ্বাস হারিয়ে ফেলছি, আমি বিশ্বাস হারিয়ে ফেলছি, কেন ফেলছি আমি আমি
জানি না। তার জন্য কেন তাহলে কান্নাকাটি? কেন মানুষের রাত বিরাতে এই যে আমাদের ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে এসেছেন, কেন অফিয়ারে গিয়ে বারবার বলতেছিলেন যে মানুষটাকে শেষবারের মতো আমার কাছে নিয়ে এসে দেন? এই আবেগ, এই দুঃখ আর এই কষ্টের কথা কেন বলতেছেন তাহলে? কেন আরেকজন মেয়ের আপনি দীর্ঘনিঃশ্বাসের কারণ হলেন তাহলে? আমার যতক্ষণ আপনার অনুষ্ঠান শুনেছি, আমার যদি মনের ভেতর থেকে কারোর জন্য কষ্ট হয়েছে তাহলে সে তার পূর্বতন স্ত্রীর জন্য কষ্ট হয়েছে। আমি অবাক হয়েছি সেই মহিলার জন্য, আমার রাজ্যের কৃতজ্ঞতা এই মহিলার জন্য। ওর পা ধরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই অনুষ্ঠানের ভেতর দিয়ে, যে মেয়েটি তার পবিত্র হাত দিয়ে আপনার পরিষেবা করেছে, আপনার যত্ন নিয়েছে, স্বামী বিয়ে করেছে বিধায় সম্মান করে আপনাকে বুকে তুলে নিয়েছে। যদি আমার প্রশ্ন আমার কারোর প্রশ্নে কৃতজ্ঞতা তৈরি হয় আজকের এই অনুষ্ঠানে, শুধুমাত্র এই মহিলাটির জন্য। এতই জরুর যখন আপনার অভিমান, এতই যখন আপনার সমস্যা, তাহলে কেন আরেকজন মানুষের দীর্ঘনিঃশ্বাসের কারণ হয়েছিলেন তখন? আর তখন হলেই নি বা যখন সব যখন সেটল ডাউন, তখন সামান্য থেকে সামান্য বিষয় কেন আপনি এরকম বিভীষিকাময় হয়ে উঠতেছেন? কেন একটা সাধারণ জিনিসকে উলটপালট করার চেষ্টা করতেছেন মন গড়া কিছু কারণের জন্য? আপনাকে মেনে নিতেই হবে যে বারো বছর পর, স্বামী পূর্বতন হওয়ার বারো বছর পর অন্য কোনো পরিবারে আপনি দীর্ঘ নিঃশ্বাস হয়ে ঢুকেছেন যখন, তাহলে অবশ্যই ভালো মন্দ কিছু মানিয়ে নিতে হবে আপনাকে। আপনার এখানে বিলাসিতা করবার কোনো সুযোগ নাই। না আপনি কষ্ট পান এটা আপনার ব্যাপার ভাই, আর আমাকে এখানে একটা অনুষ্ঠান চালাতে হয়, আমাকে আমার নিরপেক্ষ জায়গা থেকে আমার যে অবজারভেশন আমি হতে চান আমার অবজারভেশন জানাচ্ছি। আপনার আপনার বউর কোন অভিযোগ অভিযোগ নিয়ে আসতেছি না, ভাই আমার শোনেন আপনার কথা আমি সব শুনতেছি ভাই, বাট দিন শেষে আমার যখন অনুষ্ঠান চলে ভাই, প্রায় 40-45 লক্ষ মানুষ প্রোগ্রামটি শোনে দেশ এবং দেশের বাইরে থেকে, তো আমাকে আমার নিরপেক্ষতার জায়গা থেকে যে কথাগুলো বলা উচিত আমি তাই বলেছি। তাই সেই ব্যাপারটা, সেই ব্যাপারটা বুঝি, সেই ব্যাপারটা সেই ব্যাপারটা বোঝার কারণে কিন্তু সাজ আমাদের স্টুডিওতে, এবং আপনার এই আপনার তথ্য বলা যাবে না, সে আপনি অপদস্থ হন এমন কোন প্রসঙ্গ আনা যাবে না। তার ভাষ্য আপনাকে বলে রাখি, বলে রাখি আমি বলি আপনার জানার জন্য, না না আপনাকে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি কথাগুলো।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
অ অফ ইয়ারে সে আমাকে অন ইয়ারে আসার আগে স্টুডিওতে আসার আগে সে বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিল যে আমি বলছিলাম যে আপনি কেন এই অনুষ্ঠানে এসেছেন, শুধুই কি জীবনের ঘটনা বলতে? বলছে যে না, আমি চাই না যে জীবনে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকি তাহলে এই মানুষটি, এই মানুষটি যদি কারো প্রেমে পড়ে থাকি এই মানুষটি। ভালোবাসা কি জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায়, বোঝা যায় না, শরীরের মধ্যে লালন করতে হয়, সেটা শিখেছি এ আমার কাছে এসেছিল বলে। আমি প্রেম কি জিনিস, সংসার কি জিনিস, কারো কেয়ারিংনেস বলতে কি বোঝায়, এগুলো সবকিছু আমার কাছে লুপ্ত হয়ে উঠেছে সে মানুষটি আমার জীবনে এসেছিল বলে। এই মানুষটির জন্য আমি পাগল হয়ে থাকি, আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি হয়তো পুরোদস্ত পাগল হয়ে যাব, শেষবারের মতো সুদীর কাছে জেনে নিব যে সে আমার জীবনে ফিরে আসবে কিনা। এই অনুনয় বিনয় করে এই কথাগুলোই অফ ইয়ারে বলছিল, আর এই কারণে আমার অনুষ্ঠানটি করা। আলহামদুলিল্লাহ আপনার আপনার বড় বউয়ের কাছে, আমার বড় বউয়ের, আপনার বড় বউয়ের কাছে আমি হতে চাই আমার সম্মানটা একটু পৌঁছায় দিয়েন, আমার সালামটা পৌঁছায় দিয়েন। আপনার কাছে আমি একটা তথ্য জানতে পারি যদি আপনি অনুমতি দেন? কারণ আমরা তো আর এখানে কোনো প্যারালাল আদালত, জি এখানে তো আমরা কোনো, জি আমরা তো এখানে কোনো প্যারালাল আদালত চালাই না, আমরা জাস্ট একটা অনুষ্ঠান করি যেখানে বিভিন্ন মানুষ এসে তার জীবনের কথা বলে। একটা তথ্য শুধু আপনার কাছে জানতে চাই, প্লিজ যদি সম্ভব হয় উদাহরণ উত্তরটা দিয়েন। সেটা হচ্ছে যে আপনি যেভাবে কথা বলতেছেন, আপনার যে অ্যাটিটিউড এবং আপনার যে পার্সোনালিটির রিফ্লেকশন আমি আপনার কথার মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আপনি যে বিবেক নির্ভর একজন মানুষ যে তার বিবেকের কাছে পুরোপুরি জিম্মি, বিবেকের বাইরে যেতে চায় না কখনো, এই রিফ্লেকশনের সাথে একটা জিনিস একেবারে খুব সাংঘর্ষিক, সেটি হচ্ছে যে যখন আপনি সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা করেন, যেখানে পূর্বতম স্ত্রী যার যার রিফ্লেকশন আমরা এর মধ্যে যতটুকু জেনেছি যে অসম্ভব রকমের ভালো একটা মানুষ এবং দারুণ একটা মন না থাকলে স্বামীর সমস্ত ভালো এবং মন্দ জিনিসকে অন করতে পারার কথা না, আমি আপনার বড় বউয়ের কথা বলছি। তো আপনি যখন এই সিদ্ধান্তটা নিলেন, এটি আপনার জন্য কি কোনো না কোনো ভাবে অনেক বেশি কষ্টের কারণ যে আমাকে আমার নিজের ভালো লাগার জন্য বা ভালোবাসার জন্য বাধ্য হয়ে আমাকে এরকম সিদ্ধান্ত নিতে হলো? এটা কি আপনাকে পোড়ায় না মাঝে সাঝে? আপনি ক্লাস টেনে একবার বলেছিলেন যে তোমাকে আমি বউ বানাবো, এটা কি মন থেকেই? ওকে,
আমি ছোট বয়সের কথা বলতেছি, ছোট বয়সকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম সত্যি কথা, এবং স্টিলও এখনো ভালোবাসি। যখন আমি ছোটবেলায় 1991 বিয়ে হয় তখন আমি বিদেশ চলে যাই, বিদেশ যেতে গিয়ে যখন ওর সঙ্গে দেখা করতে তখন সুন্দর দিকে ঘুরে ফেলেছি, তখন আমি আর কিছু বলি না, আমি চলে আসি। তারপর আর দেখা সাক্ষাৎ নয় 12 বছর, আমি প্রায় 12 বছর দেশে বাইরে ছিলাম, 12 বছর পরে সে 2000 সালে আমি বিয়ে করি। 2005 বছর পরে হাজার সাথে আমার এক ঈদ দেখা হয় আমাদের বাসায়, তখন দেখার প্রতি একটা জিনিস কি জানেন, ভালোবাসা অন্ধ, তো মানে ভালোবাসার বিবেককে নষ্ট করে ফেলা, যখন বিবেক যখন জাগরণ থাকে তখন কিন্তু আর সেই জিনিসটা ই করে না, মানে তখন তো মানুষ ভালোবাসতে পারে না, আমি মানে সেই ছোটবেলার ভালোবাসাটা ধরে রাখার জন্যই কিন্তু আমি এত বিয়েটা করছি। ছোটবেলার ভালোবাসাটাকে ধরে রাখার জন্যই বিয়ে করছি। আপনি বাংলাদেশে থাকেন, আমিও বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে কিন্তু মহিলা অভাব নাই। বাংলাদেশের বিয়ে ছাড়া লিখতে পারে না, মেয়ে ছাড়া বাংলাদেশে নাই। আমেরিকাতে তো কুষ্টি আসে না, আপনার পাওয়া যায় তা ছাড়া, আর বাংলাদেশে টাকা দিলে মেয়ের অভাব নাই। তো সুতরাং আমি একটা মেয়ের বাচ্চাকে, একটা মেয়ের মাকে কেন বিয়ে করতে যাবো যদি আমি এটা আসলে ছড়াই করি? আমি তাকে ভালোবাসো বিদায় দিতে। একটা মানুষ বর্তমান যুগে একটা বোকা, যে দেশে আমাকে আমাকে যে 70 টাকা, সেই দেশে মানুষ দ্বিতীয় বিয়ে করে রাখতে সহ বলে না আপনি? এত বোকা তো আমি, আমার মনে হয় আমি এত বোকা না, কিন্তু আমি ভালোবাসার কারণে সব কিছু স্যাক্রিফাইস করি। ওর মেয়ে আমার মেয়ে, আমি দেখাশোনা করবো, সবকিছু আমি করবো, বিয়ে শুধু যা লাগে আমি দিব, লেখাপড়া যা করতেছে আমি, মেডিকেলে পড়তে দিব টাকা কোচিং করাইছি, সবকিছু আমি করেছি, কখনো আমি টাকার দিকে তাকাই না। আমার মেয়ে, আমার মেয়ে আমি করবো, আমার বন্ধু বান্ধব সবাই জানে আমার একটা মেয়ে, আমার কোনো ছেলে মেয়ে নাই, তারপর দিয়ে সবাই জানে আমার একটা মেয়ে। তো আমি
আপনার বড় বউয়ের, বড় বউয়ের, বড় বউয়ের কোনো রিগ্রেট নাই তো এসব বিষয় নিয়ে? সে কত খুব বেশি কষ্ট পাচ্ছে
না?
যাই হোক, আমার আমার কদম বুঝি, আমার সালাম, আমার শ্রদ্ধা, ভালোবাসা সব আপনার এই বড় বউ নাজুর জন্য আমার পক্ষ থেকে কাইন্ডলি পৌঁছে দিন। জি আপনি শুনছেন যে যদিও রেডিও, আমি আপনাকে অনুরোধ করবো, আপনাকে সম্মান করে বলছি, আপনি অনেক ভালো থাকুন, জীবনটাকে বড় করে বাঁচুন, আপনার জন্য আমার অনেক অনেক প্রার্থনা। জি বলুন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জি আমি শুধু অবশ্যই আপনার সাথে
বিশ্বাস করবেন, আমার কিন্তু আর জীবনে কিন্তু কোনো মায়া নাই ভাই, যে আমার কারো কিন্তু বাঁচতে হবে, সত্যি কথা ভাই, আমার জীবনে কোনো বিন্দু পরিমাণে কোনো মায়া নাই, যে আমার কারো কিন্তু বাঁচতে হবে। বাড়িতে কোনো কিছু কেউ তো বুঝতেছে না আমি কি করতেছি, আমার কি অবদান, আমি কি করতে চাচ্ছি, আমাকে বোঝার কোনো মানুষ নাই।
ওকে, এবার আমি আপনাকে একটু, আপনি একটু 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 কাইন্ডলি আমাদের সাথে থাকেন, আমি শেষের দিকে যাচ্ছি। ছোট নাজু, আপনার আপনার ভালোবাসার সেই মানুষটি যাকে ক্লাস টেনে প্রথম বলেছিলেন, বলেছিলেন যে তুই কি আমার বউ হবি, এভাবেই তো নাকি নাজু? আপনার এই ভালোবাসার মানুষ কি নাম, কি নামে ডাকেন তাকে?
তাকে নানা নামে ডাকি।
আদর করে কি নামে ডাকেন
তাকে? মাঝে মাঝে আদর আদর করে পাখি ডাকতে পারে,
পাখি। সেই পাখি তার ভালোবাসার মানুষটিকে একদম ক্লাস টেনে, তাই তো, ক্লাস টেনে থাকা অবস্থায় বলেছিল সেই দস্যী মেয়েটাকে, রাইট নাজু? সেই দস্যী মেয়েটাকে যার গায়ে শ্যাওলা পড়ে যেত এতক্ষণ পানির মধ্যে থাকতো, আর যে কি খাইতেন শালুক, রাইট? সেই মানুষটিকে বলেছিল যে তুমি কি আমার সাথে আমার বউ হবে, রাইট? সে বহু বছর পর সেই মানুষটি কিন্তু লালন করেছে স্বপ্নটাকে। আমি শুধু সবকিছু কভার করা আমার দায়িত্ব, যেহেতু আমি একটা ন্যাশনাল চ্যানেলে প্রোগ্রাম করছি, সবকিছু কভার করার দায়িত্ব বিধে আমি সেই ব্যাপারগুলো একটু বেশি বেশি করে পরিষ্কার হয়ে নিলাম যে বড় নাচু এই পুরো প্রক্রিয়াটাতে আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, তার মধ্যে তো বড় নাজুর কোনো দোষ নাই, রাইট? কিন্তু বড় নাজু, বড় নাজু, বড় নাজু যে কষ্টটা পেয়েছে এবং যথার্থই বলেছে আমাদের পাকি সাহেব যে বড় নাজুর জায়গায় যদি ছোট নাজু থাকতো তাহলে কিন্তু জঘন্য করতো, কারণ দস্যী মেয়ের হাত থেকে মুক্তি এই পাকি সাহেব কিন্তু পাইতো না, যথার্থই বলেছে কথাটা। তো বড় নাজু তার জায়গা থেকে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তাকে শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই, যে পৃথিবীতে কখনোই কেউ কারো স্বামীর ছায়া পর্যন্ত ভাগ ভাগাবাটি করে করে নেয় না, সেখানে তার পুরো ভালোবাসার মানুষটাকে, তার স্বামী, তার কলিজার টুকরা, সবার সমস্ত সমস্ত ভালো লাগার আধার যে তাকে সে ভাগ করে নিয়েছে ছোট নাজুর সাথে, যতটুকু আমি জানতে পারলাম পাখি সাহেবের মাধ্যমে। কিন্তু সবকিছু মিলিয়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে আমি যদি এই আপনার পাখিকে যদি জাস্টিফাই করতে চাই তাহলে আমার কাছে এরকমই মনে হয়েছে যে আসলেই তো আমি তার এই পার্টটা যদি বাদই দিয়ে দিই যে ঠিক আছে বড় নাজুর অনুমতি হোক, অনুমতির পক্ষে হোক বা বিপক্ষে হোক সে বিয়ে করেছে, এটাকে যদি বাদ দিয়েই ধরি আমি, তাহলে বাকি যে কথাগুলো সে বলছে সেই কথাগুলোর সাথে আমার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। প্রথম কথা যে সে যদি সত্যিই ব্যভিচারী হতো, সে যদি সত্যি জেনা করবার ইন্টেনশন তার মধ্যে থাকত। দেশ বিদেশ ঘুরতেছে প্রচুর, চীন, ইউনাইটেড স্টেটস এমন এমন দেশগুলোর সাথে সে কানেক্টিভিটি তৈরি করতেছে, তার জন্য কিন্তু তেমন বিগ ইস্যু না। এবং যতটুকু স্মার্টনেস তার কথা বলাতে আমি টের পেলাম যে সে চাইলে তার মনের মতো করে কিন্তু তার সঙ্গ তৈরি করে নিতে পারতই, সেটা দেশে হোক অথবা দেশের বাইরে হোক। তার প্রয়োজন পড়তো না যে কোন একজন মেয়ে যার 12 বছর উপরে তার সংসার, সন্তান আছে, তাকে সাথে নিয়ে সংসার জীবনে প্রবেশ করা। নিঃসন্দেহে এখানে কোনো দুর্বলতা ছিল, নিঃসন্দেহে এখানে কোনো টান, ভালোবাসা, প্রেম, মহব্বতের কোনো ব্যাপার ছিল, এটা একদম প্রমাণিত যেটি তিনি বললেন। আমি কনভিন্স এই কথার সাথে। আপনি বারবার বলবার চেষ্টা করেছেন যে কেমন জানি ভয় লাগে, আপনার মনের মাধুরী মিশিয়ে কেমন জানি ভয় লাগে, চোখ বড় বড় দেখছিলাম। এখন আপসি কাছে দিয়ে কি আপনি তার চোখ দেখার চেষ্টা করছেন কিনা আমি জানি না, মাবুদ জানে। কেন জানি ভয় লাগে, এই কেন জানি কোনো সলিউশন নাই। এবং সে যথার্থই বলেছে যে লাভগুরু তো দূরের কথা, কোন সুপারম্যান আসলেও এই রোগ দূর করতে পারবে না। এই রোগ বসবাস করিয়েছেন আপনি মনের মধ্যে, আপনারই দায়িত্ব এটার মূলোৎপাটন করা। নিঃসন্দেহে আপনার কাছে সোনার কোনো খাজানা নাই, নিঃসন্দেহে আপনার রূপ এবং বাকি সমসাময়িক যে সময় বা বয়স এমন কোনো জায়গাতে নাই যে আপনাকে নিয়ে গিয়ে তার বড় রকমের কোনো ইন্টেনশন পরিপূর্ণ করবে। আমি কি বোঝাতে পারতেছি আমি কি বলতে চাচ্ছি? তারপরে যদি আপনার কাছে নিজেকে জিম্মি করে দেয়, এর মানে কি? এর মানে হচ্ছে নিঃসন্দেহে ভালোবাসা, নিঃসন্দেহে প্রেম, নিঃসন্দেহে মনের মধ্যে ওই ছোটবেলার ওই নাজুক কোনো না কোনো ভাবে দাগ কেটে আছে যাকে সে হারিয়ে দিতে চাচ্ছে না। হ্যালো, আপনি কি আছেন আমাদের সাথে? আপনি কি আছেন? হ্যালো, জি জি। তো সেই কথাই বলছিলাম যে আমি তার কথাগুলোর সাথে অবশ্যই কনভিনসড, আপনার ভালোবাসার এই মানুষটি বাকির সাথে কনভিনসড যে এমন কোনো ঘটনা, এমন কোনো খাজানা আপনার কাছে নাই যেটার পেছনে তার ওই নেগেটিভ কোনো ইন্টেনশন কাজ করবে। এই আপনার ভয়ের যে ব্যাপারটা, পুরোদস্তুর মনের বানানো, এখানে কারোর কোনো হাত নেই। এবং আপনি এখন পর্যন্ত কোনো এভিডেন্স দেখাতে পারেননি বা এমন কোনো কথা বলতে পারেননি যাতে করে তার প্রশ্নে সন্দেহের কোনো অঙ্গুল উঠতে পারে। আপনি এতক্ষণ বলেছিলেন যে মাঝে সাথে খরচ দেয়, খরচ দেওয়ার মাত্রাটা যে এমন যে লাস্ট কয়েক মাসে 3 লক্ষ টাকার উপর আপনার কাছে পৌঁছে দিয়েছে এবং রিপনের মাধ্যমে বললো যে আরো 20,000 টাকা অনকামিং, সে আপনার সাথে কমিউনিকেট করতে পারছে না ঠিকই, 25,000 টাকা সে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে আপনার ভরণ পোষণের ব্যাপারে সে সবসময় সতর্ক দৃষ্টি রাখার চেষ্টা করছে যাতে করে আপনার তার ভালোবাসার মানুষ সে নাজুকে না খেয়ে থাকতে হয়, তার জন্য কোনো সমস্যা না হয়, নট অনলি ফর ইউ, ফর ইউর চাইল্ড অ্যাজ ওয়েল। অনন্যার কথাও সে হয়তো ভাবতেছে, আমি কনভিন্সড, কারণ ফাঁকা শুধু বলি সে আওড়াচ্ছে না, তার রক্ত পানি করা টাকা, প্রত্যেকটা ডলার, প্রত্যেকটা সিঙ্গেল ডলার ইট কাউন্ট ইন ইউএসএ। একটা মানুষ মরে পচে পড়ে থাকলেও নোবডি ইজ দেয়ার টু আস্ক দেম যে তুমি খেয়ে আছো না না খেয়ে আছো, এটা বাংলাদেশ না। সেইখানে নিজের খরচে ভরণ পোষণ যুগিয়ে বড় নাজুর কাছে সংসারের খরচ চালিয়ে আবার ছোট নাজু এবং তার পরিবারের জন্য 3-3.5 লাখ টাকা ব্যবস্থা করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সো এই কথাগুলো হয়তো আমি বিশ্বাস করতাম না, যেখানে এভিডেন্স সহ সেই কথাগুলো বলছে তার কথা ফেলে দেওয়ার আমার কোনো সুযোগ নেই। আমি কি বোঝাতে পারতেছি আপনাকে? সো দিন শেষে সত্য তো এটাই, রাইট, যেটা আপনি আমাকে স্টুডিওতে না স্টুডিওর বাইরে বলছিলেন যে গুরু আপনার কাছে আমি এই কারণে শুধু এসেছি যে মানুষটাকে আমি প্রচন্ড ভালোবাসি, এই কারণে যে আমার জীবনে কিছুই পাওয়া হয়নি, কখনো কিছুই পাইনি। লাইফে যদি সত্যিকার অর্থে কিছু পেয়ে থাকি সেটি হচ্ছে আমার কলিজার টুকরা অনন্যা, যে আমার কলিজা ছিঁড়ে বের হয়েছে। আর যদি ভালোবাসা বলে কারো কাছে কিছু পেয়ে থাকি, বিশ্বাস বলে কিছু কারো কাছে পেয়ে থাকি, যদি কেয়ারিং বলে কারো কাছে কিছু পেয়ে থাকি, সেটি হচ্ছে আমার এই পাখি। আমার পাখিকে শেষবারের মতো আমি ডাক দিব আজকে আপনার স্টুডিও থেকে, যদি পারে সে ফিরে আসুক, আর না পারলে একবার সারা জীবনের জন্য তার নাজুকে পর করে দিক। এই তো বলছিলেন স্টুডিওতে, হ্যাঁ না না বলেন, শুনতেছে সে, এগুলোই তো বলছিলেন স্টুডিওর বাইরে, বলছেন সব কথা। তো এগুলো যদি সত্য হয়ে থাকে, সত্যি যদি তাকে এইভাবে চাইয়ে চেয়ে থাকেন আপনি, যেটা এখন প্রকাশ করতে লজ্জা লাগতেছেন নাকি আমি জানি না, বলুন আপনি, বলছেন না এগুলো কথা না আমার বানানো কথা, বলছেন এগুলো কথা? আপনি কি বলছেন এগুলো কথা?
হ্যাঁ, আমি তো ওকে কিছু কল্পনা করি না।
আচ্ছা, ভালো কথা, তাই যদি হয় তাহলে ভূত তাড়ান। এবং সে যথার্থই বলেছে, লাভগুরু তো দূরের কথা, কোনো সুপারম্যানের পক্ষে সম্ভব না, আপনার ভেতরে তৈরি করা ভূত আমি এতে সান্ত্বন করি। নিজের ভূত নিজেই টানানোর ব্যবস্থা করেন। ঠিক আছে,
একটা সত্যি কথা বলি, যদি ওর সাথে আমার পরিচয় না হতো বা ওকে আমি ও আমার পাশে না দাঁড়াইতো, আমি হয়তো এতদিন বেঁচেও থাকতাম না। সত্যি কথা যে জিনিসটা,
সেগুলো মাঝে মাঝে প্রকাশ ঘটাতে হয়।
আমেরিকা যাওয়ার সময় আমি ওর সাথে যখন গন্ডগোল,
এত কিছু বোঝেন,
বাসায়
এত কিছু বোঝেন, হঠাৎ নিজের মনের মাধুরী মিশিয়ে চোখটা বড় মনে হলো আর দু মাস ধরে পর করে রাখলেন।
আমি
দোষের ঘটনা তো আপনারও কম না। তাহলে
দুর্বলতার কথা আমি বড় আমার ছোট ভাই বোনদের কাছে কখনো বলি না, বড়দের কাছে শেয়ারও করি না। আমি একা বাসায়, আমার বড় বোন আসছে সবাই ওই বাসায়। হ্যাঁ, তখন একটা ঈদ ছিল, ও আসছিল, আসছে, আমি দূর থেকে বৈশাখ ওকে তাকায় তাকায় দেখতেছিলাম, ও চলে গেছে। আমার তখন আমার সাথে রাগারাগি, আমার সাথে কোনো কথাই বলে না, চলে গেছে। তারপরে আমি বাসায় গিয়ে সারা রাত কান্না করছি। সেদিন মনে হয়েছিল যে আমি সুসাইড করি, আমার সেদিন মনে হয় চিৎকার দিয়ে কান্না করছি। আর আমার মেয়েটা এরকম, তার পাশে থেকে যদি আমি কান্না করে বালিশ ভিজায় ফেলি, সে বলতে পারবে না যে আমি কান্না করতেছি। সে এরকম একটা আলাভোলা মেয়ে, ওর উপরে ওর রাগ আছে। কেন ওরে এত লালন পালন করলো, বাবা ডাকে না বা কোন মামাও ডাকে?
স্বাভাবিক, স্বাভাবিক, এই জিনিসটা সে ডিমান্ড করতেই পারে।
ও সম্পূর্ণ বাবা,
কারণ এই মানুষটি ভালোবাসার কাঙাল বিধায় না। আরেকজন মানুষের সন্তান কিভাবে আপন করার মতো সাহস এবং ভালোবাসা দেখিয়েছে, এবং সে বারংবার বলতেছে তাই কথা, অনন্য আমার সন্তান, বন্ধু বান্ধবকে আমি এভাবে পরিচয় করি। অনন্য, ইট ডাজন্ট গুড ম্যান, এটা অবশ্যই ভালো না। যদি মনে হয় একজন মানুষের ঘাম পানি করা, মিউজিক বন্ধ কর, একজন মানুষের রক্ত পানি করাটাকে, আমি এই কথাগুলো তখনই বলতেছি যখন বড় নাজুর সাথে দীর্ঘ নিঃশ্বাস আপনারা যুক্তিকভাবে মেনে নিয়েছেন। তখন আমি বারবার কথা বলছি আর বড় নাজুর কথা আমার মাথার মধ্যে কটকট করে বাড়ি খাচ্ছে। বড় নাজুর যদি সত্যি এগুলো মেনে নিয়ে থাকে, তবে এই কথাগুলো বলাটা আমার সাজে আদারাইজ সাজে না। আমার বিশ্বাস যেটা উনি বললেন আপনার স্বামী, যে না, বড় নাজু পুরো ব্যাপারগুলো মেনে নিয়েছে, বিধায় আমি এই সিদ্ধান্তটা নিতে পেরেছি, না হলে এই কথা বলার কোনো সুযোগই নাই। তবে একটা কথা তোমার কাছে জানার অবশ্যই প্রয়োজন আছে অনন্যা, এটা অবশ্যই ফেয়ার না। তুমি কল্পনা, ইউ ক্যান ইভেন থিঙ্ক, লাস্ট গত সপ্তাহে আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসলাম, কি পরিমাণ কষ্ট করে বাংলাদেশের মানুষ, তুমি কল্পনাতেও চিন্তা করতে পারবা না। 35-40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিভাবে কিভাবে পেন নিচ্ছে, যাদের চাকায় বেঁচে থাকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রিজার্ভ, যাদের রেমিটেন্সে বেঁচে থাকে, আর বেঁচে থাকে বাংলাদেশে থাকা তোমাদের মতো মানুষজন। এই রক্ত পানি করা টাকা, অঢেল টাকা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন না। তার রক্ত পানি হওয়া টাকারই একটা অংশ বিশেষ তোমার কাছে পাঠাচ্ছে। হি ডাজন্ট ইভেন ডিজার্ভ টু হিয়ার বাবা অর ড্যাড ফ্রম ইউ। যে তার নিজের জায়গা থেকে এত বড় বড়ত্ব দেখাতে পেরেছে, আরেকজনের সন্তানকে নিজের মনে করে নিয়ে মা বলে ডাকতেছে, সন্তান মনে করে নিয়ে সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে, বন্ধু বান্ধবকে বলতেছে যে আমার একটা সন্তান আছে, বড় ঘর, বড় ঘরে তো সন্তান আসেনি, তো ছোট ঘরে আমার একটা সন্তান আছে যার নাম অনন্যা, আর ইউ ডিডেন্ট থিঙ্ক এভার যে তাকে আমাকে বাবা বলে ডাকা যায়। হোয়ার তার পরিয়ে পাঠানো রক্ত ভেজা তার ভালোবাসায় তুমি কন্ট্রিবিউট করতেছো, তুমি বড় হয়ে উঠছ। আনফেয়ার, ইটস রিয়েলি রিয়েলি আনফেয়ার। কথা বলুন আর সাথে, আপনি কি লাইনে আছেন? কথা বলো, বলো, সালাম দাও, কথা বলো। আমার মনে হয় আজই তোমাকে সম্বোধন করে ডাকা উচিত।
আসসালামু আলাইকুম। হ্যালো, সরি,
আপনি শিখায়েন না, সে তার মতো করে কথা বলো।
হ্যাঁ, আমি এই যখন 2005 সালে বিয়েটা হয়, তখন আমি এটা মানতে পারি নাই। আমার যেহেতু আমি কখনোই কাউকে বাবা ডাকি নাই, আমার নিজের বাবাকে আমি বাবা ডাকি নাই,
এখন কথা বলো, অভ্যাস নাই, এখন কথা শুনুন, কথা শুনুন,
বাবা ডাকটা আমার কখনো মুখে আসে না।
আপনি কথা শুনেন ওর সাথে, কথা বলেন,
আমার নিজের বাবাকে আমার বাবা ডাকি নাই, আমার অভ্যাস নাই।
এক সেকেন্ড, আপনি কথা শুনুন ওর সাথে, কথা বলেন,
আমার কখনো বাবা ডাকার অভ্যাস ছিল না। আর যখন আমি ওনাকে মানতে পারি না, এটা আমি শুরুতে বলছি, কিন্তু যে আমার মা একটা বিয়ে করেছে।
আপনি এক সেকেন্ড, কথা শুনতে পাচ্ছেন না? থামেন এক সেকেন্ড, আপনারা যে মেয়ে কথা বলছে, কথা কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ও সো প্লিজ তুমি মাইক্রোফোন ওয়ান সেকেন্ড জি প্লিজ শুনুন।
আমি বলতে চাচ্ছি যে আমি তো আমি বাবার ডাকায় কখনো অভ্যস্ত ছিলাম না, আমি নিজের বাবাকেও আমি কখনো আমার পাশে পাই নাই। আমি ছোট থেকে আমার নানা বাড়িতে আমি বড় হয়েছি, তো আমার বাবার ডাকার অভ্যাস ছিল না, আর আমি এই বিয়েটাতে আমি হ্যাপি ছিলাম না, আমার কখনো এই জিনিসটা আমি ভালো চোখে দেখি নাই, তো আমি এই কারণে আমি কখনো বাবা ডাকি ডাকতে পারিনি। আর তাছাড়া আঙ্কেল বা অন্য কিছু সেটাও আমার মুখ দিয়ে আসে না, কারণ সে তো আমার সার্টিফিকেটে তো সে আমার বাবা, আমি কিভাবে তাকে অন্য কিছু ডাকি, আমি অন্য কিছুও ডাকতে পারি নাই আর আমি বাবাও ডাকতে পারি নাই, দুটার ভিতরে আমার কনফিউজ ছিল, এই জন্য আমি কিছুই ডাকতে পারি নাই। হ্যাঁ এটা আমার ফল্ট আমি মনে করি, আমি চাইনাই 4 বছর ছিল, এটা আপনার একটা ক্ষোভ, আমি কেন আপনার খোঁজ নিই নাই, তখন আমি এরকম কোনো রেসপন্সিবল নেই ছিলাম না, আমি ছোট ছিলাম, স্কুলে ছিলাম। হ্যাঁ আমারটা আমি আম্মু টাকা দিচ্ছে, আমি সেভাবে চলতেছি, সে এটাই এটাই পাচ্ছি, যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি, সেটাই। আর ওই দায়িত্ববোধ আসলে ছিল না যে আমার যে আমার জন্য খরচ দিচ্ছে সে তার সাথে তার খোঁজ নেয়, আমার দায়িত্ব এটা দরকার, এই জিনিসটা আমার ভিতরে তখন কাজ করে নাই। আর ওই তো সবসময় একটা পরপর ভাব ছিল, যেহেতু আমরা আলাদা একটা ফ্যামিলি হইনি কখনোই, আমি আর আমার মা সবসময়ই আমার নানা বাড়িতে ছিলাম, এটাই এটাই ছিল, এটাই সবসময় ছিল। যদি আমরা ওরকম আলাদা একটা ফ্যামিলি হইতাম তাহলে তাহলে হয়তো আমি জিনিসটা স্বাভাবিকভাবে নিতাম। আমার সার্টিফিকেটেও তো আমার আসল বাবাই নাম দেওয়া আছে, আমার সেটা নাই, কারণ আমার মার একটাই কথা ছিল বা আমার ওইটা কথা, কারণ আপনি তো আমাদেরকে সমাজে প্রেজেন্ট করতে পারছেন না যে আমি আর আমার আরেকটা বউ আছে, আমার একটা ফ্যামিলি আছে। হ্যাঁ যেখানে বন্ধু বান্ধব যারা আপনার বাসায় আসে না তাদের কাছে আপনি পরিচয় দিয়েছেন যে হ্যাঁ এই অনন্যা আমার মেয়ে, কিন্তু এভাবে তো আপনি তো সমাজে আপনি তো দেখান নাই, ঠিক আছে। আর আজকে আমার মা যদি ভয় পায় সেটার জন্য তো আপনি দায়ী, সেই ভয়টা তো আপনি তৈরি করেছেন। আচ্ছা যাই হোক, আমি সেটা কিছু মনে করি না, এটা আমার আম্মু প্রবলেম হতে পারে সেই জন্য আমি সরি, কিন্তু হ্যাঁ আমি এরপরে আমি অবশ্য ভালো ব্যবহার করার চেষ্টা করেছি আপনার সাথে, সেটাও হয়তো বা সেটাও মানে এটা হয়তো আর সেটা নর্মাল মনে হয় নাই, কিন্তু হ্যাঁ পরে আমি জিনিসটা মেনে নিয়েছি। আর আমি বুঝি, হ্যাঁ মানুষ তো আর একা থাকতে পারে না, আমাদের তো আমার আমি হ্যাঁ সেটাই আমার মানে কি বলবো, হ্যাঁ বাবা তো এটাই, বাবা আসল বাবার কোনো খোঁজ ছিল না, বাট আপনি বাবা তো সবসময় ছিলেন, এখন
ঠিকই ফার্স্ট টাইম ডাকলে ফার্স্ট টাইম
হ্যাঁ
তুমি কি ভেতর থেকে নিজে কনভিন্সড হয়ে বলছো, বাবা ডাকটা কিন্তু ছেলে খেলা টাইপের কিছু না, মন থেকে কনভিন্সড হয়ে বলছো, কারণ বাবার সাথে দুইটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। নাম্বার ওয়ান, কেউ কারো জিন,
জন্মদিন
এক্স্যাক্টলি বায়োলজিক্যাল, যেটা
বায়োলজিক্যাল ফাদার হলেও ফাদার হওয়া যায় না, আবার অনেক সময় বায়োলজিক্যাল ফাদার না হলেও হওয়া যায়।
তো এই পার্টটা তো সে কমপ্লিট করেছে, এতটুকু তো তাকে বলা যায় রাইট, যেহেতু তার রক্ত পানি করার টাকা বা তার উপার্জন তার সন্তানের জন্য তার ভরণ পোষণের জন্য পাঠাচ্ছে, তো এই পার্টটা তো সে কমপ্লিট করেছে, দ্যাটস ওয়াই হি ক্যান ডিজার্ভ টু হিয়ার দা ম্যাজিক্যাল ওয়ার্ড লাইক বাবা। আমি
আবার আগে হ্যাঁ একটা প্রবলেম বলেছি যে আমি একটু ভিতর থেকে আমি শাই আর আমি খুব ইন্ট্রোভার্ট, এই জন্য আমি
হ্যাঁ বুঝলাম তুমি অন্তর্মুখী, তুমি কথা কম বলো, একটু লাজুক টাইপ, একটু লাজুক টাইপ, একটু বুঝলাম।
তারপরে আমি জাস্ট ওটার উত্তর
দিই, বুঝলাম বুঝলাম, বাট এতটুকু তুমি নিজে ভিতর থেকে কনভিন্স তো হন না যে যে মানুষটি এভাবে স্যাক্রিফাইস করে আমাদের ভরণ পোষণ চালাচ্ছে, আমার মায়ের স্বামী, তাকে অ্যাট লিস্ট ওই নামে ডাকা যায়, এতটুকু তুমি নিজে কনভিন্স তো ব্যক্তিগতভাবে, এখন কনভিন্স হ্যাঁ আমি চাপ দিচ্ছি এরকম কিছু নিজে থেকে মনে হচ্ছে তোমার, তাই যদি মনে হয়
অনেক আগে থেকে মনে হয়েছে
বলা হয়নি,
কোনোদিনই
বলনি, কোনোদিনই বলনি, হ্যাঁ কথা বলো, এইভাবে বল মনে হয়েছে যে তুমি বললাই সেই সম্বোধন করি তার সাথে কথা বলো,
দেখি এটা আমার কোনো অ্যাক্টিং ও না, আমি যেটা বলছি
না তুমি অ্যাক্টিং পারবে না,
আমি হ্যাঁ আমার দ্বারা এসব হয় না যে আমি হ্যাঁ সে
আচ্ছা ঠিক আছে তাহলে কথা
এখন আমি বাবা ডাক
কথা বলো কথা বলো,
এইসব অ্যাক্টিং আমি পারি না,
ওকে ডান কথা বলো, এখন কথা বলো, যে কথা বলেন আপনার মেয়ের সাথে কথা বলেন।
আমি গত বছর বাবা দিবসে হ্যাপি ফাদার্স ডে বলেছিলাম, কিন্তু এটার পরে এটার উত্তরটা আমি ভালো পাই নাই, আমি যেটা শুনেছি, যাই হোক আমি কিন্তু সেটা মন থেকেই দিয়েছি, এবং আজ এই বাবা দিবসে আমার কখনো জীবনের কোনোদিনও আমার খারাপ লাগে নাই, কিন্তু এইবার লাগছে। তখন মানে তখন মনে হচ্ছে আমার কোনো বাবা নাই আসলে।
শুনছেন আপনি? আপনার একটু কথা শোনেন, কথা শোনেন, একটু কথা বলেন, ওর সাথে কথা বলেন কাইন্ডলি প্লিজ।
এই তো যা বলার ছিল সেটাই তো বললাম।
কথা বলো ওনার সাথে।
না আমি বললাম আমার দ্বারা অ্যাক্টিং হয় না, আমি যেটা বলেছি সেটাই আমি। হ্যাঁ যেটা মাঝে মাঝে দেখা হলে হয়তো বা আমি সালাম দিতাম না বা সৌজন্যমূলক কথা বলতাম না, এটা আমি আসলে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও সেটাই করি। আমার মামা আসলে বা আমার খালু আসলে আমি হ্যাঁ হ্যাঁ একটু বলে হয়তো চলে গেলাম, ওরকম ফ্র্যাঙ্ক আমি কারোর সাথে ওভাবে জিজ্ঞেস করা হয় না। হ্যাঁ কেমন আছেন কি, ওই
ওই
ওই মানে ওই ফর্মালিটিতে আমি কখনোই কারোর সাথে দেখাই না। এটা আমি আম্মুকে বলি, আম্মু আমাকে বুঝাই যে তুমি করো না কিন্তু কেন এখনো করো না, তো ওইটাই আমি বললাম। আমি সবসময় নর্মাল থাকি, যে আমরা বাইরে কোথাও গেলে অবশ্যই আমি খুব ভালো ব্যবহার করতাম। হ্যাঁ
তুমি শুধু কথা বল।
আচ্ছা ঠিক আছে, মানে আমি চাই যে এই বিশ্বাসটা আবার ফিরে আসুক আগে যেরকম ছিল। হ্যাঁ কিন্তু এটাতে আমি দূর করার জন্য আপনার সাপোর্ট দরকার অবশ্যই। সাপোর্ট দিতে
তোমরা বাবা মেয়ের সম্পর্ক ঠিক করো আগে,
সেই সাপোর্টটা দিতে হবে। আপনজনই দিতে, আপনজন মিলেই তো ঠিক করতে হবে। আমি আমার আমাকেও করতে হবে, আমারও দায়িত্ব আছে।
অনুষ্ঠান শেষের দিকে বাবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নাও। ওকে ফর্মালি বিদায় নিয়ে নাও।
আচ্ছা তো এখন শো শেষ, এখন আমাদের কথাও শেষ করতে হবে।
বলো। আমরা রেখে আসবো, গাড়িতে রেখে আসবো, আপনি টেনশন নেন না, আমরা গাড়িতে করে রেখে আসবো। শেষ বিদায় নাও।
আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আমাদের অনিয়ার মানে আমাদের সাথে যোগ করা মানে অ্যাড হওয়ার জন্য অনেক থ্যাংক ইউ বাবা।
ওয়ার্ডটা শুনছেন তো, ওয়ার্ডটা শুনেছেন তো, এই গানটা আপনাদের জন্য শুনেন। ওকে প্রিয়তম ক্লাস টেন থেকে যার স্বামী হতে চেয়েছিলেন।
হাই বেবি এলিফেন্ট, বেবি এলিফেন্ট
ওই যে নামে ডাকে আপনাকে
বেবি এলিফেন্ট,
আপনার আপনার ভেতর থেকে এটা দূর করবেন নিজে নিজে, এটা আপনারই দায়িত্ব, ঠিক করেন, এটা কথা দেন তাকে।
জানি না আল্লাহ আল্লাহ ভাগ্যে কি রাখছে,
এটা আপনাকে দূর করতে হবে, কেউ দূর করবে না, এটা আপনি কথা দেন যে হ্যাঁ আপনি করবেন, এটা চেষ্টা করে ঠিক করবেন।
আল্লাহ ভাগ্যে কি রাখছে, আমি চাই, আমি চাই সব সময়ই, আমি তুমি আমেরিকা যাওয়ার আগেও আমি বলছি তোমাকে এই কথাটা বলছি যে আমার তো লাইফে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমি যেন তোমার পরিচয় নিয়েই মরতে পারি, এটা এটা তুমি যাই করো, আমার এটা তোমার কাছে চাওয়া ছিল,
বিদায় নিয়ে নেন,
চাওয়া ছিল, এখন আমি আছি, সবসময় আছি, এই তো এখন আর কি বলবো, বাসায় যেতে হবে, বাকি কথা পরে হবে, ফোনে হবে, যদি অন্যায় করি মনে হয় মাফ করে দিও, কি আর বলবো, তুমি তো ছোটকালের ফ্রেন্ড, বন্ধু, ঠিক আছে, অন্যায় হলে মাফ করে দাও, মাফ করে দিও। এই হ্যালো, হ্যালো,
লাইন আছে কি ভাই?
হ্যালো, ঠিক আছে, পরে কথা
হবে। আমার অনুষ্ঠান আপনি কি শুনতে পাচ্ছেন? বিদায় নিয়ে নেন। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি জি জি, বিদায় নিয়ে নেন।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বললাম তো, অন্যায় করে থাকলে মাফ করে দিও, আমি আমি সবসময় তোমাকে মাফ করে দিই, ভালো থাকো, ভালো থাকো, দোয়া করো, তোমার অন্যায় নাই, আমার হাসে, তুমি অন্যায় করছো না, তুমি আমার দূরে দূরে রাখছো, এটাই বড় অন্যায় করছো,
বিদায় নেন,
দূরে দূরে রাখছো, এটাই অন্যায় করছো।
জি জি, বিদেশ বিদেশ বিভুয়ে, বিদেশ বিভুয়ে অনেক দূর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সুদূর আমেরিকা থেকে দীর্ঘক্ষণ আমাদের সাথে ফোনে আছেন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। না সেইটাই, সবকিছু ভালোভাবে, সবকিছু ভালোভাবে শেষ হোক, ভালোবাসা প্রবণ, জি ভালোবাসা প্রবণ মানুষগুলো সব একসাথে থাকুক, সেখানেই আমাদের সার্থকতা, সেখানেই ভালোবাসার বাংলাদেশের সার্থকতা, সেখানে আমি, জি প্লিজ, না না না, আপনারা দেশে চলে আসলে দেশ চলবে কেমনে, আপনাদের রেমিটেন্সের টাকায় তো আমরা বেঁচে আছি, অবশ্যই আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, আর কিছুদিন থেকে আসেন, মেয়েটাকে একটু দাঁড় করিয়ে নেন, তারপর চলে আসেন। আরেকটু আরেকটু কিছু করে নেন, তারপর চলে আসেন, আল্লাহ ভরসা, মেয়েটাকে একটু একটু দাঁড় করিয়ে নেন, দিয়ে চলে আসেন। আর যখনই কথা বলছি, বিশ্বাস করেন, আপনার বড় নাজুর, আপনার বড় নাজুর কথাই আমার বারবার ঘুরে ঘুরে মনে পড়তেছে, ওই মানুষটারে আমার সম্মান দিয়েন, ওই মানুষটা যদি শুনে থাকে আমার কথা, আমার সমস্ত কৃতজ্ঞতা মানুষটার জন্য, ওই মানুষটার যদি দীর্ঘ নিঃশ্বাস এতটুকু বের হয়, আপনি আপনি আমি আমরা সবাই আসলে অভিশপ্ত হয়ে যাব, ও যেন কষ্টে না থাকে, ওর যেন কোনো দুঃখের কারণ না ঘটে, আপনি অবশ্যই সেটি খেয়াল রাখবেন বলেই আমার বিশ্বাস। আমি সবকিছুই বলতেছি আপনার বড় নাজু, আপনার প্রথম স্ত্রীকে ঘিরে, সে যেন কষ্টে কখনোই না থাকে, স্রষ্টার কাছে আমি প্রার্থনা করি, আমার মিলিয়ন লিসনারদেরকে সাথে নিয়ে, যারা অন্যের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ভালো লাগাটাকে সীমাবদ্ধ করে ফেলে, তারা যেন ভালো থাকে, সেই প্রার্থনা আমি করি, এবং আমার বিশ্বাস আপনিও তাকে কষ্টে থাকতে দিবেন না, আমার বিশ্বাস ছোট নাজু, যার দীর্ঘ নিঃশ্বাসের কারণে আপনি বিয়ে সিদ্ধান্তটা নিয়েছেন, যদি পারেন আল্লাহ হয়তো আপনাকেও সেই জায়গা থেকে পরিত্রাণ দিবে, যদি পারেন সবকিছুর বিনিময়ে আপনার এই এই তার পূর্বতন প্রথম যে স্ত্রী, তার সম্মান, তার সমাদার, এই জিনিসটা করবার চেষ্টা করেন, আপনার কাছে অনুরোধ, অনুরোধ থাকলো আমার, করো জোরে মিনতি করতেছি, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, ভালো থাকবেন আপনি, জীবনটাকে অনেক বড় করে বাঁচবেন, সে প্রার্থনায় বিদায় করছি, খোদা হাফেজ। এবং সব মিলিয়ে অনুষ্ঠান শেষ করে ফেলেছি আমরা, হ্যাপি তো নাকি, খুশি তো?
হ্যাঁ আপনাকে পাই খুশি, আপনার তো লাভ গুরু, লাভের অভাব নাই,
খুশি তো? বাট আমাকে কথা দিয়েছেন আপনি, যে তার প্রথম যে স্ত্রী তার সম্মান তার সমাদর সেটাই সেখানে যেন কোনো ঘাটতি না হয়। অনন্যা বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আপনারা ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, তবেই আমাদের বাঁচা সার্থক। আজকে প্রায় অনুষ্ঠানের আধা ঘন্টা সময় পার করে ফেলেছি, শুধুমাত্র আপনাদের এই পুরো ব্যাপারটা সেটেল ডাউন হোক সে আসে। ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষটিকে যিনি আমেরিকা থেকে আমাদের সাথে ফোনে ছিলেন, নাজুর স্বামী, এবং সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম এত বছর পর, কত বছর বয়স শুনুন না, 23 বছরের মাথায় এসে ফার্স্ট টাইম মেয়েটি বলল কাউকে বাবা বলে ডাকলো। প্রথম বাবাকে তো বাবা বলে ডাকা হয়ে উঠেনি, তারপর পরিবেশও তৈরি হয়নি, আর এত বেশি চুপচাপ ধরনের মেয়ে, কাউকে আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়ার মেয়ে মানুষ সে না। ফাইনালি 23 বছরের মাথায় কাউকে বাবা বলে ডাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, সে প্রার্থনাই করি। শেষ করছি মেঘলা, দারুণ এক সফলতা, দারুণ এক সন্তুষ্টি সাথে নিয়ে, সবার জন্য প্রার্থনা নিয়ে, আর আমার সেই পুরাতন কথা বারবার আওড়াতে মন চায়, যখন সবকিছু ভালো থাকে, শান্ত থাকে, সবকিছু ভালোবাসায় ভরে ওঠে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গান। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
এক্স্যাক্টলি, চমৎকার একটা এন্ডিং হলো, হ্যাপি এন্ডিং, আসলে অনেক অনেক ভালো লাগছে। আমাদের মতন বন্ধুদেরও অনেক ভালো লাগছে, এবং সেই SMS এবং কমেন্টে তাদের সেই ভালো লাগার বৃষ্টির মতো কমেন্টগুলো এবং SMS গুলো পড়ছিলাম চুপচাপ। বাট এখন তো সময় হয়ে গেছে চলে যাবার, তারে পড়তে পারছি না, কিন্তু আগামী সপ্তাহে তো কথা হবেই বন্ধু, সেই কথাই দিতে পারি আপনাকে। আর এই পুরো সপ্তাহ জুড়ে অনেক অনেক ভালো থাকবেন, ভালো মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই আপনার কাছে আমাদের আশা এবং কামনা, যে অনেক অনেক ভালো থাকবেন। সো চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি এই যে আমাদের SMS প্যানেল, এই যে ফেসবুকের ফ্যান পেজ, সো এখানটিতে আপনি পুরো সপ্তাহ জুড়ে অ্যাক্টিভিটি চালাতে পারেন। সো আরেকবার বলে দিচ্ছি কিভাবে কিভাবে আপনি আমাদের সাথে কানেক্টেড হবেন। সো ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি বলি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm, এটি হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজ। সো এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকে ভালোবাসার বাংলাদেশে, সেখান থেকে বন্ধু আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ারও করতে পারেন, যত খুশি ততবার, পুরো সপ্তাহ জুড়েই আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে আপনার গল্প বলতে, আপনার জীবনের কাহিনী বলতে, তাহলে আপনি আসতেই পারেন, মোস্ট ওয়েলকাম। এবং সেই জন্য আপনাকে করতে হবে SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করে পাঠিয়ে দেবেন 16260, এই নাম্বারটিতে যত খুশি ততবার। এছাড়াও আপনি অফিসে এসে সশরীরে আপনার কথাগুলো জানাতে পারেন আমাদের টিম মেম্বারসদেরকে। অফিসের অ্যাড্রেস হচ্ছে Gulshan 1, নাভানা টাওয়ার, 15th ফ্লোর। তো চলে যাচ্ছি বন্ধু, আর সাথে থাকছি নিশ্চয়ই অনেক অনেক স্বপ্ন, ভালোবাসা। তো অনেক ভালো থাকুন।